exclusively on FusionBD.com.
Royal Tiger Dream presents Jaha Bolibo, Sukto Bolibo. Recharge yourself.
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। রবিবারের রাতে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আরো একটি আনকোর এপিসোড, আরো একবার আর জিপিআর পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম। শুরু হয়ে গেল বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। এবং আজকে 193তম পর্ব। আমাদের বলতেই গর্ব হচ্ছে, একটি দুটি নয় প্রায় 200টি পর্বের কাছাকাছি ধীরে ধীরে এগিয়ে চলেছি আমরা। আমরা শুরুতেই জেনে নেব মঞ্জুরের কাছ থেকে কে বসছে আজকে জেবিএসবির মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। নানান মুনির, নানান মত, এই প্রবাদটি আমরা সবাই জানি। কিন্তু আমাদের আজকের অতিথি ফরহাদের নিজের ভেতরেই নানান মত, সেটা কি তা না হয় আমরা সত্যের মধ্যেই শুনব। একবার হারিয়ে যাওয়া এক শিশুকে তার বাবার কাছে পৌঁছে দেন ফরহাদ। ফরহাদের বয়স 24 বছর, জন্ম চট্টগ্রাম বিভাগে, প্রিয় খেলা ক্রিকেট, আর প্রিয় খেলোয়াড় যথারীতি সাকিব আল হাসান। দিনরাত তিনি নাকি কাজ নিয়েই ব্যস্ত থাকেন। কি সেই কাজ তা জানতে চলে যাচ্ছি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
মঞ্জুরের কাছ থেকে জানলাম প্রিয় শ্রোতা ফরহাদ রয়েছে আজকে আমাদের যাহা বলিব সত্য বলিবতে। ফরহাদ নামের আরো একজন বন্ধু কিছুদিন আগে জেবিএসবিতে কনফেস করে গিয়েছেন এবং কিছু নামের রিপিট হয়, অনেকে কনফিউজ হয়ে যেতে পারেন। আসলে কোনো গল্পই কিংবা কেউই হ্যালোইন 920 এবং জেবিএসবির ইতিহাসে কখনোই রিপিট এখানে আসার সুযোগ পাননি এবং কোনো এপিসোড এখন পর্যন্ত আমরা পুনঃপ্রচার করিনি। প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদেরকে বলতে চাই যে সেগমেন্টটি নতুন যুক্ত হয়েছে জেবিএসবিতে, আমাদের এখানে লিসনার পোল থাকে, তিনজন গেস্ট আমাদের এখানে থাকেন, যাদের হাতে ভেটো দেবার ক্ষমতা আছে তারা চাইলে আজকে যিনি এখানে কনফেস করছেন তাকে তার বলার ক্ষমতা খর্ব করতে পারেন, থামিয়ে দিতে পারেন। অনুষ্ঠানের শুরুতেই চলুন কে রয়েছে আমাদের সঙ্গে তাদের সঙ্গে একটু পরিচিত হই। আমার হাতে ডান দিক থেকে প্লিজ আপনার নামটা বলুন।
আমি ফারুক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বলছিলাম।
তারপর
আমি রুহান, আমি এসেছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে।
এবং লাস্ট ওয়ান আপনি?
আমি রাফি, আমি নর্থ থেকে এসেছি।
অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা র্যান্ডম বেসিসে আমরা আমাদের ফেসবুক থেকে আপনাদেরকে সিলেক্ট করেছি। তাদের হাতে ক্ষমতা থাকছে, তারা যে কোনো মুহূর্তে কোশ্চেন করতে পারে এবং এই অনুষ্ঠানটিতে যে কোনো মুহূর্তে ভেটো দিতে পারে। ক্ষমতা থাকছে আপনাদের হাতেও, চাইলে আপনারা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিতে পারেন আজকের এই স্টোরিটি আমরা কন্টিনিউ করব নাকি করব না। অনুষ্ঠানের শুরুতেই বলতে চাই, ভয়াবহ, দুর্ধর্ষ, লোমহর্ষ এবং মেন্টালি নেওয়া যায় না এরকম একটি এপিসোড আজকে আমরা প্রচার করতে যাচ্ছি। সুতরাং সচেতনভাবেই বলবো, যারা নিতে পারবেন না তাদের জন্য আজকের অনুষ্ঠানটি না শোনাটাই ভালো। শুরু করছি আমরা রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবং আপনাদেরকে আশ্বস্ত করছি বরাবরের মতোই থাকছে এসএমএস পোল। তাজুল ইসলামও থাকছেন আমাদের সঙ্গে। তাজুল ইসলাম, আবারও কানেক্ট করছি আপনাকে, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ফোনে। অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই ফরহাদ আপনাকে যে প্রশ্নটি জিজ্ঞেস করতে চাই, বিবেকটি আসলে জাগিয়েছে কে, যে কারণে আজকে আপনি সাহস করে লাখ লাখ মানুষের সামনে এত বড় ভয়াবহ সত্য স্বীকার করতে যাচ্ছেন?
আমার আমার বিবেক বলতে কি, যখন আমি সবসময় আমি একা থাকি, একা থাকার কারণে আমি অনেক সময় রাত্রে ঘুম থেকে স্বপ্ন অনেক কিছু দেখি, দেখার পর আমি নিজে মানে বিবেক জায়গা উঠে যা তুমি এগুলো করতেছো ভালো না, ঠিক আছে, ভালো হওয়ার এখনো চেষ্টা করো, তার জন্য মানে আমি আপনার নাম্বার ফোন দিয়ে যোগাযোগ করি,
মানে নিজের ভিতর থেকেই বিবেকটা জেগেছে আপনি যেটা বলতে চাচ্ছেন।
জি জি।
ওকে প্রিয় শ্রোতা, আমরা ফরহাদের কাছ থেকে জানলাম তার বিবেক কি জাগিয়েছে কে। আমরা শুরু করছি জেবিএসবির মূল পর্ব। হ্যাঁ, আপনি শুরু করুন একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে, যেখান থেকে আপনার মনে আছে।
আমার বয়স যখন 9 বছর, তখন আমার বাবা আমার আম্মু আমরা সবাই খাগড়াছড়ি থেকে, ওইখানে শান্তিপুর একটা জায়গার নাম ছিল, ওখানে আমাদের অনেক সুন্দর ফ্যামিলি, সবকিছু চলতেছে সুন্দর।
বাবা কি করতো আপনার?
আমার বাবা ওইখানে গাছের ব্যবসা করতো।
গাছের ব্যবসা করতো?
জি।
কোথায় বোন ছিলেন আপনারা?
আমরা হচ্ছে 4 ভাই 4 বোন।
4 ভাই 4 বোন। আপনার পজিশন?
আমি মনে করেন আমার দুইজন, একজন ছোট ভাই একজন ছোট বোন আছে। তারপর তারপরে মনে করেন আমরা অনেক সুন্দর করে আমাদের ফ্যামিলিটা চলতেছে। তারপর এখানে সেনাবাহিনী আর শান্তিবাহিনী নামে দুইটা বাহিনী আছে, যা ওটা বার্মার আর কি। তখন ওই দুই দলের যুদ্ধ লাগার পরে আমরা ওইখান থেকে সবাই, আমার আব্বু আম্মু ভাই বোন সবাইকে নিয়ে পলায় আসা কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ আসার পরে আমরা এখানে অনেকদিন থাকি, অনেকদিন থাকার পরে আবার আব্বু ওইখানে যায় আর কি। পরে আবার আমার আম্মু ওদেরকে নিয়ে গেছে, সবাই গেছে, আমরা পুরো ফ্যামিলি। যাওয়ার পরে আমরা সুন্দর করে চলতেছি। তারপরে আব্বা হঠাৎই গ্যাসের ব্যবসা, মানে এগুলো চুরাই ভাবে বলা হয় যে সেগুন কাঠ গুলো খাগড়া সেখানে বিক্রি করা হয়, ওইখান থেকে পরে গাছ বিক্রি করার পরে আমাদের অনেক চালান ধরা খেয়ে যায় আর কি সেনাবাহিনীর কাছে। সেনাবাহিনীর কাছে চালান ধরা খাওয়ার পরে আর কোনো ব্যালেন্স থাকে না। তারপর আমার আব্বু গাছ কাট আর কি, গাছ কাটা কেটে চেষ্টা। আমাদের ফ্যামিলি অনেক বড়, 8 জন, আমার আব্বু আম্মু নিয়ে 10 জন। তারপর এখানে সঠিকভাবে চলতে পারে না, আমি তখন ক্লাস 2 পড়ি। পরে আমার আম্মু ওইখানে একটা গরু পালে আর কি, মানে হাড্ডা বলে আর কি, তার গরুটা অনেক বড় হয়, হওয়ার পর একটা বাচ্চা দেয়, ওই বাচ্চাটা বিক্রি করে আমার আম্মু 3,500 টাকা বিক্রি করে আমার চট্টগ্রাম পাঠায়। পরে আমি ওইখানে থাকি না, পরে আবার যাই স্কুলে ভর্তি হই। স্কুলে ভর্তি হওয়ার পরে ওইখানে সব ধরনের লোকে পড়ে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই আমরা একসাথে লেখাপড়া করি। পরে ওইখানে নতুন একটা স্যার আসছে, সমাজ স্যার, তখন বলতেছে ওই স্কুলে কেউ মারামারি করবো না। মানে ওইখানে এক ধর্মের লোক, মনে করেন সবাই মুসলমান, এক ধর্ম ধর্ম নিয়ে মনে করেন অনেক কিছু মারামারি করে। পরে স্যারে বলছে নতুন আইন করছে, তোমরা কেউ মারামারি করবো না, আমাকে বলবা যে কোনো সমস্যা। তারপরে 12টার দিকে টিফিন দিল, টিফিন দেওয়ার পরে আমি বলতেছি স্যার যা প্রীতি আমাকে মারছে আজকে, প্রীতি মারছে বলার পরে স্যার এতগুলো ছাত্রের সামনে আমাকে একটা চর মারছে। চর মারার পরে আমি ওইখানে বই তুলে চলে আসি। পরে আমরা আবার বাগানে ওইখানে পাহাড়ের নিচ দিয়ে রাস্তা আর কি, আমার স্যার যেই দিকে যাবে পাহাড়ের নিচ দিয়ে রাস্তা। তারপরে আমি ওইখানে যাই, যাই আমার বন্ধু 4-5 জন নিয়ে, যে পাথর কংক্রিট এগুলো নিয়ে এমনি ইয়ার উপরে বসে থাকি আর কি, পাহাড়ের উপরে। স্যার কোন সময় যাবে আর স্যারকে মারবো কেন, আমি তো অন্যায় করি নাই। তারপরে স্যারের 4:30 আসতেছে, তখন আমরা 4-5 জন মিলে মনে করেন স্যারের ছাতি নিয়ে যেতেছে, তো ছাতির উপরে পাহাড়ের উপর থেকে বড় বড় ইটের কণা মারতেছে। পরে মাথা টাথা ফাইটে গেছে, তখন আমার মামু আসছে সিলেট, সর্বতে ব্যবসা করে আমার মামু। আমার মামা এসে আমার সিলেট নিয়ে গেছে। সিলেট নিয়ে যাওয়ার পরে আমি ওইখানে 6 মাস থাকার পরে আমার মন টিকে না, আমি মানে মামাকে বলতেও পারি না ভয়ে, যে মামা আমি বাড়িতে যাব। পরে মামার সাথে আরেকজন আর কি ওইখানে, মানে একজন মহিলা আসছে, বলতেছে অনেককে কইতেছে আমার বাইক নিয়ে কর, যদি আমি মারা টারা যাই যে আমার বাইক না তো আমার লাস্টটা নিতে পারবো। তখন আমি ছোট মানুষ,
বাবার ওখানে কেউ ছিল না?
না, শুধু মামাই ছিল। তখন আমি ছোট মানুষ, আমি বলি মামা বলছে মারা গেলে আমি বাড়িতে যেতে পারবো। আমি সবসময় দোয়া করি মামা কখন মরবে আর আমি কখন বাড়িতে আসবো। তারপরে রমজান ঈদের সাথে মানে মামা বলতেছে মরতে চার আনতে যাবো, যে আমার তো এখানে রাইখা যেতে পারবো না একা একা। তারপর আমার নিয়ে আসে, নিয়ে আসার পরে আমি আমার আপুরে আবার সরাসরি এখানে দিয়ে দেয় আর কি, আমার নানুর বাড়ি এলাকায়। আমি আপার বাসায় আসতে পরে মানে মামা নিয়ে আসছে, আমি আপুর মানে দরজার চিপাই রুইকা রয়েছি, মানে আমি বাইরে হিতেই চাই না। পরে আমার আপু অনেক কান্নাকাটি করতেছে, কন্যা আমার বাইক আমি পাঠাবো না, আমার বাইক এখানে থাক, যা খাগড়াছড়ি আমি পাড়া যাবো। পরে আবার আমি খাগড়াছড়ি চলে যাবো। আমি মনে করেন পাহাড় থেকে লাকড়ি আনি, লাকড়ি আনি 50-60 টাকা রুজি করি প্রতিদিন। তখন চাল খুবই কম দাম ছিল, 12-11 টাকা করে পাওয়া যেত। আমি লাকড়ি আনি পাহাড় থেকে, পরে আবার সবে কাড়ল টানি আর কি, মনে করেন একটা একটা কাড়ল টানলে মানে 50 পয়সা করে দেয়। তাই সারাদিন আমি 100-150 কাড়ল টানতে পারি, চালের মতো ভালোই রুজি। তারপর আমার আম্মু বলে তুমি স্কুলে যাও না, পরে তো পস্তাইবা, তোর লেখাপড়া অনেক মান, মানে ছোটবেলাতে এত কিছু বুঝতাম না, মানে লেখাপড়া যে কত, মানে কি বলবো আর অনেক কিছুই। তারপর লেখাপড়া করি নাই, তারপর ওইখানে আমার আম্মু টাকা পয়সা কিছু কিছু জমাইতে জমাইতে আমার এক খালাতো ভাইয়ের সাথে আমার চট্টগ্রাম দিয়ে দেয়।
ওকে,
পরে ওইখানে আমি আসি জুতার কারখানায়, ওইখানে আমরা থাকি। আল্লাহর রহমতে আমি মানে তাড়াতাড়ি কাজটা শিখে নিচ্ছি, আমি 8 মাসে কাম অলরেডি শিখে নিচ্ছি। আমাদের অনেক সুন্দর সংসার, সবাই মিলে চলতেছি, আমরা মা বাবা মানে 12 টাকা ইনকাম হয়। আমি প্রতি মাসে 8,000-9,000 টাকা বাইকে পাঠাইতাম। তখন এমনি পাঠানোর পরে আমি আল্লাহর রহমতে 3-4 বছর এক রেগুলার এই কাজ করে দিই। কেন আমি জানি, আমি অনেক কষ্ট করে এখানে আসছি আর লেখাপড়া করতে পারি না। আমার আম্মু লেখাপড়া করাতে চাচ্ছে কিন্তু আমি করি নি আর কি। তখন 12 টাকা ইনকাম করতেছি, বাড়িতে পাঠাচ্ছি। তারপরে আমি আমার নানু বাড়িতে যাই আর কি। নানু বাড়িতে যাওয়ার পরে ওইখানে আমার খালাতো ভাই আসছে, যে আমার ভাতিজা আছে, ওরা সবাই মানে আমি আবার ছক্কা খেলি ভালো, পরে সারা রাত খেলি ওইখানে ছক্কা। আবার
ছক্কা খেলাটা কি?
ছক্কা খেলা লুডো কয় আর কি,
লুডো খেলা। ওকে
জি। তারপরে আমি খেলি, তখন আমার কোন বাজে নিশা ছিল না, ঠিক আছে। এমনি আমরা জাল মুড়ি টাল মুড়ি এগুলো এমনি খাই ফেলতাম। আর আমার আম্মু সবসময় বলতো, তোমার পকেটে সবসময় 3-4 হাজার টাকা লাগবা। মানে আমার আম্মু দেরি তো, কেন দেখিস আমি কোনো বাজে লাইনে যাই না, 12 টাকা ইনকাম করতেছি। আমার আম্মু নিজে আমার জোর করে টাকা দিয়ে দেয়। তখন এখানে আসছে, আসার পরে ওরা বলতেছে, ও অনেক খেলা তো খেললাম, আজকে একটা জিনিস খেলবো। আমি কি কি আমার প্রথম দিন 500 টাকা লাভ হয়। আমি 500 টাকা আমি বলি, আমি তো অনেক টাকাই কামাই আল্লাহর রহমতে। 500 টাকা ওই দিন আমরা রাত্রে খরচ করে নি, ঠিক আছে। তখন আমি স্মোকিং করি না কিছু, আমার বাজে নিশা নাই। তারপরের দিন আবার আসছি, ভালো লাগছে খেলাটা, ভালো লাগার পর আবার আসছি। সেদিন আমার 4,000 টাকা লস হয়ে গেছে। 4,000 টাকা লস হওয়ার পরে আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাই বলছি, আম্মু আমার তো টাকা নাই, টাকা লাগবে। তখন আম্মু জানে আমার ছেলে কোনো বাজে নেশা করে না, যা কোনো খারাপ ছেলেদের সাথে যায়ও না। তখন আম্মু সাথে সাথে আমার টাকা দিল। টাকা দেওয়ার পরে ওইখানে আবার আসলাম, ওইখানে আবার খেলাধুলা করলাম, আবার 2,000 টাকা জিতছি। মনে হয় এরকম জিত হার জিত হার জিত করতে করতে তারপরে সব টাকা আমি আবার আরেকদিন হারিয়ে ফেলি আর কি। হারিয়ে যাওয়ার পরে মানে চট্টগ্রাম যাওয়ার ডেট হয়ে গেছে, যে আমরা ঈদের ছুটি কাটানো শেষ, এখন চট্টগ্রাম যেতে হবে। তখন আমরা সবাই চট্টগ্রাম গেলাম। আমার উস্তাদ এসে মোহাম্মদ জসিম, মানে অনেক ভালো লোক, মানে আমাদেরকে খুবই আদর করছে ছোট ভাইয়ের থেকে বেশি। তখন পরে মানে আমি আমার উস্তাদের এখান থেকে বাইর হয়ে আমার আরেকটা খাওয়াতো ভাই আছে কায়ম, ওনার পেটরিতে আমি জব নেই। পরে ওইখানে থাকতে থাকতে অনেক বছর আমার কাটা যায়। পরে বাড়িতে আসি, বাড়িতে আসার পরে মানে আমার একটা চাচাতো বোন, ওর নাম হচ্ছে শিরিন, শিরিন আক্তার, মানে ওর আমার খুব ভালো লাগে আর ও আমাকে খুব ভালোবাসে, মানে আমরা সবসময় কথা বলি। তখন কিন্তু ফোন এত ফোন ছিল না। বাড়িতে আসছি ঈদের ছুটিতে, ঈদের ছুটিতে আসার পরে আমি বলছি, আম্মু আমি একটা ফোন নিব। ফোন নেওয়ার পরে বলছে, ঠিক আছে তুমি ফোন নাও। আমার আব্বুর দিয়ে পাঠাইছি কটিয়াদির বাজারে। তখন ফোন নিছি, ফোন দিয়ে কন্টিনিউর যা শিরিন নামের মেয়েটার সাথে আমি কথা বলি, খুবই খুশি লাগে। পরে ওর সাথে দেখা টেকা হয়, মানে ওর বাসা আমার বাসা এক কিছু, মানে আমরা আপন চাচাতো বোন। তো আসলে ওর হাত ছাড়া আমি বাতি খাই না। তারপর ব্যাপারটা মানে আগের আমাদের জায়গা জমি নিয়ে একটু শত্রুতা হয় আমার চাচার সাথে। আমার চাচা মানে আমার আমার দাদুকে মানে তাবিজ করছে নাকি ওরা আগের দিনে বলে আর কি, মানে তাবিজ করে সব সম্পত্তি হাতে নিচ্ছে। এখন যেগুলো আছে এগুলো আমার আব্বুর নামে কম জায়গায় আছে। তখন চাচা মানে বুঝে ফেলাইছে, যা ওর ছেলের সাথে যদি আমার মেয়ের বিয়ে দেয় ও বিষয়ে একদিন না একদিন প্রতিশোধ নিবেই, ঠিক আছে। এরকম মনে করে মানে আমি যখন বাড়িতে আসি ওনার মেয়েকে আগুর পর পাঠায় দেয় নানুর বাসায়। তারপর আমি ঘুম থেকে ওইটা সাইকেল নিয়ে চলে যাই নানুর বাসায়। ওইখানে নানুর বাসায় যাই, মানে ওর মুখ না দেখলে আমার কিছুই ভালো লাগে না। নানুর বাসায় যাই, পরে সিনা বলতেছে, কারণ কল্পনা করে নাই যার স্বপ্নেও পাবেনি তুমি আসবা। তারপরে নানু বলতেছে, কি তরকারি আছে, তরকারি দেওয়া ওরে খাবার দাও। পরে আল্লাহর মধ্যে এখন তো ওরা জানে না, আর আমি নানুর বলছি, নানু আপনি বললেন না আমি যে এখানে আসি, ঠিক আছে। বললে মানে আমার চাচু খুবই ভয়ঙ্কর, মানে সবাই মারধর করে, ঠিক আছে। আমি কই কাউরে বললেন না আমি যে এখানে আসি। পরে বলছে, আচ্ছা ঠিক আছে তুমি আসো। পরে মানে মামানি সিরিনকে কিরা কাটাইছে, তুমি কিরা কাইটা বলো, যা ওর সাথে আর কথা বলবা না। পরে ফোন দিয়ে ও কথা বলে না, মানে ওর আগের দিন আরেকটা আমার রং নাম্বারে একটা মেয়ে ফোন দিছিল। পরে মানে আমি বলতেছি, আপনি কেন ফোন দিয়েছেন, মানে আমি অনেক ল্যাঙ্গুয়েজ খারাপ করছি ওনার সাথে। পরে আমি মনে করছি, যা ওই মনে ফোন দিছিল, সিরিনে ফোন দিছিল, যে আমি গালাগালি করছি দেখে ও আমার সাথে কথা বলে না, মানে আমার মনের ভিতরে এরকম একটা ভাব নিল। পরে আমি বলতেছি, দেখো সিরিন আমি তো জানা সত্যি কোনো আমি অন্যায় করি নাই, ও যদি অন্যায় করে থাকে তুমি আমার ক্ষমা করে দিও, তুমি আমার সাথে কথা বলো। তারপর আবার ওই নাম্বারে আমি ফোন দিচ্ছি, ফোন দিয়ে বলছি, আপু যা হয়েছে আমাকে মাফ করে দেন, ঠিক আছে? আমি মনে ভুলে আপনাকে কিছু বলে ফেলছি, আমার সিনটা বলেন আমার সাথে কথা বলার জন্য, নাহলে আমার খানা দানা কিছু চলবে না। তখন মেয়ে বলতেছে, কর না এখানে তো সিন নামের কেউই নাই। তারপর আমি সাথে সাথে আমার বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে আমি বলি, সিন ওইখানে গেছে আমাদের বাসায়? বলছি, কি ব্যাপার, তুমি আমার সাথে কথা বলো না ফোনে, আমি তোমার সাথে কথা না বলে থাকতেও পারি না, ঠিক আছে? আমি এখানে চলে আসছি তোমার কাছে, তুমি কি ব্যাপার? আমার মামানি আমার হীরা দিচ্ছে যা তোমার সাথে যখন কথা না বললেন। মামানি কেন কিরা দিবে? আমি তো এরকম কোন খারাপ ছেলে না যে আমি কোনো কেউ সাথে ল্যাঙ্গুয়েজ তো খারাপ করি না, তা আমার জন্য কিরা দেবে কেন? বলতেছে, আমার আব্বু মনে এরকম এরকম বলছে যা তোমার সাথে যদি আমার বিয়ে হয়।
শিরিনের সঙ্গে কি আপনার তখন অ্যাফেয়ার চলছে পুরোপুরি?
জি।
শিরিন বয়স কত ছিল তখন শিরিনের?
শিরিনের 14 বছর।
আর আপনার তখন?
আমার 16 বছর।
সম্পর্কে কি হতো?
চাস্তবন।
তারপরে
আমি সিনা যখন আমার সাথে কথা বলে না, তারপর আমি জীবনে প্রথম এই মনে করেন গাঁজা বলে গাঁজা, আমি জীবনে প্রথম গাঁজা খাই। গাঁজা খাওয়ার পরে মানে আমার নিজে আমি তখন স্মোকিং করি না ঠিক করে, গাঁজা খাওয়ার পরে আমি দেখি মাথায় ঠিক চাই আমার। তাহলে এভাবে আমি গাঁজা খাই, গাঁজা খাওয়ার পরে আবার চট্টগ্রাম চলে যায় আর ওর সাথে কথা হয় না আমার। পরে আমার ওই যে খালাতো ভাই আর কি, খালাতো ভাই বলতেছে, অনেক তো খেলছি মানে গ্রামে একদিন খেলা থাকলে চলে বা মাসে বা বছরে, তোমার একটা নতুন জায়গায় নিয়ে যাবো। আর আমি তো আল্লাহর মতো 12 টাকা ইনকাম করতেছি প্রতি মাসে, খাওয়ার পরে 15,000-20,000 এরকম টাকা আসে, ঠিক আছে? আস্তে আস্তে আমি ল্যাঙ্কে পাঠাচ্ছি, আস্তে আস্তে আমার টাকা ইনকাম বেশি। কয়ে বলছে, তোমার ক্লাবে নিয়ে যাবো। ক্লাব কোন জায়গায়? আইস পিটের।
কি নিয়ে যাবে আপনাকে?
মানে আমার খালাতো ভাই আর কি, মানে ও আগে খেলতো, ক্লাবে গেলাম, যাওয়ার পরে আমি প্রথম দিনেই 17,000 টাকা দিতে নেই ওখান থেকে।
ওখানে জুয়া খেলে না?
হ্যাঁ, জুয়া খেলে বলতে কি মানে অনেক বড় বাউন্ডারি, আপনার এটার ভিতরে সবকিছু আছে। তখন তো আমি চিন্তা ভাবনার পর আমি খুবই ভয় পেতাম, তা আমি কি করি, শরীর টরীর কাঁপতো, প্রথম দেশে অন্যায় পথে যাই আমি। তখন ভালো দিন 17,000 টাকা দিচ্ছি, জিতার পর আমি বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। আম্মা তো জানে যে আমার বেতনের টাকাই আমি কাজ করি, বেতনের টাকা পাঠাইছি। তারপরে এমনি এমনি খেলি, পরে আবার আমার বড় ভাইয়ের সাথে একদিন দেখা হয়ে যায়। বড় ভাই যে ক্লাবে যায় যে আমি বলতে পারি না, বড় ভাই দে আমার দৌড়ানি ওইখান থেকে দৌড় দিয়ে চলে আসে আর কি। পরে বলতেছে, তোমরা আমার সার্কিট হয়ে তোমরা যাও ক্লাবে খেলার জন্য। পরে মানে ওনার সাথে একটা কথা বলতে কি জানেন, একসাথে থাকার কারণে মানে ওনার সাথে অনেকগুলোই ফ্রি মাইন্ড হয়ে যায়, ঠিক আছে? আমি বলি, আপনিও তো যান, আপনি কিসের জন্য যান? তারপরে জুয়া খেলতে খেলতে এখন মনে করেন আমি যেগুলো ইনকাম করি আমার ইনকাম টাকা দিয়ে আমার হয় না।
কি করতে পারবে টাকা দিয়ে?
আমি জুয়া খেলতাম, জুয়া খেলার পরে মনে করেন আমি একবার সবসময় বেশিরভাগ আমি জিততাম। জিতার পরে ওই যে আমার বড় ভাইয়ের সাথে যখন ক্লাবে দেখা হয়ে যায়, আমরা কারখানায়ও খেলি, পরে মনে করেন কন্টিনিউ, যেমন মানুষের ভাত না খেলে প্রাণ বাঁচে না, আমরা এটা না খেললে আমাদেরকে ভালোই লাগে না, আমরা আপন খালাতো ভাই চারজন একসাথেই খেলি, কন্টিনিউ আমরা খেলে যাই রাত্রে। খেলে যাওয়ার পরে আরেকদিন মানে বড় ভাই আসা মানে ঘুম থেকে দেখবো যখন আমরা ঘুমাই নাই, সকালে যা আমরা ঘুম থেকে আমরা ডাইকে উঠে আইসা দেখে আমরা জুয়া খেলতেছি। জুয়া খেলার পরে তো ওনার মাথা অনুষ্ঠ করে, আমিও খেলি, আমার ছোট ভাই সবাই খেলে। পরে ওইখানে মালামুজি থেকে ইমান সবাই না উনি তবা কাটাইছে। তবা কাটানোর পরে আমি তখন সত্যি কথা বলতে গেছি, বিয়ে ভাই আমি তবা করতে চাইছিলাম না, আমার জোর করে তবা কাটানো হয়েছে। তারপরে সবাই তবা কাটতেছে, তখন হুজুরে যখন বলতেছে, বলো আমরা এই কাজ আর কখনো করবো না, আমি তখন মনে মনে কি আমি মনে মনে বলতেছি, আমি ঠিক আছে আমি কারখানায় খেলবো না, আমি কিন্তু ওই ক্লাবে যাই ঠিকই খেলবো, কেন ক্লাবে মোটা অঙ্কের টাকা আনা যায়, ঠিক আছে? যখন যদি আমি 2 দিন হারি একদিনে মনে করেন 20,000-25,000 টাকা আনতে পারি, তা আমি যখন তবা কাটি তখন আমি বলি, ঠিক আছে আল্লাহ আপনি আল্লাহ তো সব মহান শক্তিশালী, আমি বলতেছি আমি কারখানায় খেলবো না, যে আমি ক্লাবে যাই অবশ্যই খেলবো, ঠিক আছে? এরকম আমি ক্লাবে যাই খেলি। পরে যখন তবা কাটানি পর থেকে আমি শুধু টাকা হারি, মানে কি বলবো সবসময় টাকা হারে। পরে আমার ছোট ভাই বোন দুটো আছে, তখন যেটা বলে এটাই আমার পাঠাইতে হয়, কেন না আমার উপরে দায়িত্ব, আমার বড় ভাই উনি বিয়ে করে আলাদা হয়ে গেছে, মানে সবাই যা ফ্যামিলি সাজা নিছে। আমি আমার মা বাবাকে বলছি, যদি আমার রক্ত বেঁচে খাওয়াইতে হয় আমি তোমাদের ছাইড়া যাবো না আরকি। তখন টাকা হারি হারি বাড়িতেও টাকা পাঠাইতে হয় না, খুবই টেনশন আমার। পরে আমার বড় ভাই থেকে বলি, ভাই আমার 10,000 টাকা দিবেন আমি বাড়িতে পাঠাবো। বলছি, কো তুমি না ওই দিনও 10,000 টাকা নিছ, এইভাবে মানে নিতে নিতে ওনার কাছে আমি 28,000 টাকা ঋণ হয়ে যাই অলরেডি। পরে আমি ওইখান থেকে বড় ভাইয়ের এখান থেকে কাজ ছেড়ে চলে আসি, চলে আসি। পরে বৈরব আমি আবার কাজ করি, বৈরব কাজ করার পরে নাল্লার মধ্যে আমার ওই যে সিরিন যে মেয়েটা ওর মেয়ের বাইকে নিয়ে গেছে, ঠিক আছে? আমরা দুই ভাই মিলে 54,000 টাকা কাজ করছি এক মাসে জুতার কাজ। তারপর আবার আমি চট্টগ্রাম চলে যাই, চট্টগ্রাম যাওয়ার পরে আমার মানে ইয়াবা আমি তখন চিনতাম না, তখন চিন্তা ভাবনা আমার খারাপ তো ভাই, আমি বুঝি না ওইগুলো কোথা থেকে শিখে। তারপর বলতেছে ফরহাদ, আমরা তো নাইট করি সবসময়, এরকম একটা জিনিস আছে যা খাইলে তোমার ঘুমে ধরবে না। আমি বলি এটা আবার কি জিনিস, ঘুমে তো বিষয় কন্যা ইয়াবা। ঠিক আছে, আমি তখন প্রথম জীবনের নাম শুনি, আর আমি তখন জীবনে দেখেও নাই। তখন বলতেছে ইয়াবা খাবো, ইয়াবা খাবো। পর আমি বলছি কুদাতে, তুমি আমার টাকা দাও 300 টাকা, একটা 150 টাকা করে, আর সেভেন আর সিটি বলে দুইটা, দুই নামের একটা বড় একটা দুটো। তখন আমি বলি এগুলো তো আমি খাই নাই। ঠিক আছে, আমার খুবই ভয় লাগে, আর আমার এরকম একটা প্রেশার, মনে করেন আমি যে জিনিসটাকে ধরি মানে ওইটার ভিতরে কি আছে ওইটা আমি দেখতে চাই।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি মাত্র 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব, আর আজকের এই অতিথিকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। প্রিয় শ্রোতা, একটি বিষয় আপনাদেরকে খুব হ্যাপিলি আমরা বারবার বলছি, সেটা হচ্ছে জীবনের গল্প পার্ট 3 আমার সম্পাদনায় বইটি বইমেলাতে পাওয়া যাচ্ছে। খুব সগৌরবে আমরা বলতে পারি এ পর্যন্ত বইয়ের অসংখ্য কপি বিক্রি হয়েছে, যেখান থেকে পুরো লভ্যাংশটুকু চলে যাবে গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য। বইটি আপনি সংগ্রহ করতে পারেন বইমেলার 212 নম্বর স্টল থেকে, বর্ণ প্রকাশের স্টল। এছাড়া রকমারি.com এ ফোন দিয়েও আপনি বইটি সংগ্রহ করতে পারেন। রকমারি.com এর ফোন নম্বরটি হচ্ছে 16297। আরো একবার বলছি 16297। এখানে ফোন দিয়ে বলবেন আরজিকিবিআর জীবনের গল্প পার্ট 3 বইটি চাই। বইটির নাম মাত্র মূল্য 150 টাকা, বইটি আপনার ঠিকানায় পৌঁছে যাবে। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ। মঞ্জুর ফরহাদের জীবনের অপ্রিয় সত্য আমরা শুনছিলাম। প্রিয় শ্রোতা, ফরহাদের কাছে আমরা আবারও ফিরতে চাই। ফরহাদ, আমরা যেখানটায় ছিলাম তারপর
আমি মনে করেন যেটা করি মানে ওটার ভিতরে কি আছে ওইটা আমি দেখতে চাই। ঠিক আছে, যেমন আমি জুয়া খেলতাম, জুয়া খেলার পর জুয়ার ভিতরে কি আছে, আমার স্বপ্ন অনেক কোটি কোটি টাকার মালিক হবো, আমার ভাই বোন যা আমি শহরে এসে দেখি অনেক ছোট ছোট বাচ্চারা গাড়ি দিয়ে ঘুরে, যা ড্রাইভার নিয়ে ওর ভাইকে বা ওর বাবাকে নিয়ে ছোট ছোট বাচ্চারা ঘুরে, আমার আমারও ভাই বোন এরকম হতে পারে। আমি যদি টাকা কামাইতে পারি, যা আমি অনেক সময় ওইখানে ক্লাবে গেলে 10,000-15,000 টাকা প্রতিদিন ইনকাম করি, আমার মানে মনে মনে নলেজ আমি যদি 10,000 টাকা ইনকাম করি মাসে 3 লক্ষ টাকা, ঠিক আছে, তো আমার বাড়ি গাড়ি অবশ্যই সবকিছু হবে, মানে এগুলোই আমি সবসময় ভাবি। তারপর বলতেছে কই ইয়াবা খাবো, তারপর ইয়াবা আনলো, আমি টান দিতে পারি না, আমি টান দিলে মনে করেন ভিতরে নিয়ে রাখতে পারি না আরকি। তখন বলছে এভাবে না, দেখো এভাবে টান দিয়ে ভিতরে নিয়ে রাখা, পরে আবার টিকিট ধরে দেয়, তো টিকিট টান দিলে নাকি এটা ভিতরে থাকবে, না হলে বাইর হয়ে যায় আরকি। দিয়ে ইয়াবার দোয়াটা, তারপর ইয়াবা খাওয়ার পরে আমি দেখি খুবই ভালো ইন্টারেস্ট লাগে, মানে বাচ্চা আমি যদি একবার না খাই তারপর মনে করেন এটা খাইতে ইচ্ছা করে, তারপর রেগুলার এই কন্টিনিউ খাওয়া যায়। পরে এখন তো মনে করেন এদিকে জুয়া খেলি, এদিকে ইয়াবা খাই, আমি কোনো দিকে মানে উঠে পারতেছি না। এখন আমি সবসময় ক্রাইমডেন্স দেখি, আহট চ্যানেল ছোনিয়াটা, এটা আমি ক্রাইমডেন্স দেখতে দেখতে আমি বলি ওরা যখন এইভাবে টাকাগুলো একজন থেকে নিতে পারে আমিও পারবো এরকম,
মানে এই এটা দেখার পরে আপনার মধ্যে এই ধরনের চিন্তা ভাবনা হয়?
জি, আমি দেখি যা ওরা সিমের মাধ্যমে বাচ্চা কিডন্যাপ করে টাকাগুলো ওর মা বাবা থেকে আত্মসাত করে, বা 3 লক্ষ-4 লক্ষ টাকা লাগবে। আমি বলি আমি যদি এভাবে ইয়া করতে পারি, একটা যদি প্রথম টিপ মারতে পারি, 3 লক্ষ টাকা আমি যদি।
কিন্তু আপনি ওই অনুষ্ঠানের যারা কাজগুলো করতো তাদের পরিণতিও তো দেখানো হয়, আলটিমেটলি শেষ পর্যন্ত তারা পুলিশের কাছে ধরা পড়ে, তাদের শাস্তি হয়, ওটা দেখতেন না?
কি ওটা আমি বলতে কি, আমি তো প্রথম মানে এরকম ওরা যেভাবে ধরা খেয়ে যায় আমি ওর বিপরীতটা করি,
মানে আপনি ওটা থেকে শিখতেন কিন্তু ধরা যেতে না পড়ে।
হ্যাঁ, আমি
এভাবে আপনি ট্যাক্সফুলি
ওরা মানে
আপনি শিখে ইন্সপায়ার হচ্ছে না? তারপর
তারপরে আমি ওদের সবকিছু শিখি, যা কিভাবে কি করতে হয় ওরা। আমি অনেক সময় দেখি সাধারণ মামলাতে ওরা খুনের জন্য যা সিম এর জন্য ধরা খাওয়া যায়, যে আমি এটা টেকনিক্যাল খেলায় আমি যদি এখানে সিম অন্য জন টেস্ট করি আমাকে ধরতে পারবে না, আমি যদি নতুন ফোন ইউজ করি যা একটা পিনকোড নাম্বার আছে নাকি আইবিএন নাম্বার ওইটার মাধ্যমে ধরে ফেলবে, মানে আমি দেখি আর কি সবসময়।
যাহা বলিব সত্য বলিব এই ফরম্যাটেরই একটা অনুষ্ঠান। অবশ্যই আজকে যে কথাটাও বলছে সেটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন তৈরি হইতে পারে যে তাহলে যাহা বলিব সত্য বলিব শোনার পরে এই ধরনের টেকনিক গুলো অনেকেই শিখে যায় কিনা। এই প্রশ্নের উত্তরটা আজকের এই পর্বে আমি দেবার সুযোগ পেয়েছি, যে কারণে আমি খুব স্পষ্টভাবে আপনাদেরকে বলি। আপনারা খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে জেবিএসবি এতগুলো এপিসোড পার করে এসেছি, এখন পর্যন্ত কোনো এপিসোডেই আমরা কখনোই কোনো টেকনিক পুরোপুরি রিভিল করিনি এবং করিও না। ইভেন যদি কোনো ড্রাগের নামও বলা হয় এখানে, আমরা চেষ্টা করি ড্রাগের নামটা মিউট করে দেবার জন্য। শুধু তাই নয়, যাতে কারো আত্মসম্মানে আঘাত না লাগে, সেজন্য যেহেতু ব্যক্তি মানুষ এসে এখানে কনফেস করেন, সুতরাং তার জায়গাটি থেকে তিনি যাদের নামগুলো উচ্চারণ করেন, যে প্রতিষ্ঠানের নামগুলো উচ্চারণ করেন, সেগুলো আমরা মিউট করি, যাতে করে সেই প্রতিষ্ঠান বা সেই সব ব্যক্তিবর্গ ক্ষতিগ্রস্ত না হন। এবং প্রয়োজনে যিনি এখানে কনফেস করেন তার ভোকাল কর্ড আমরা চেঞ্জ করে দিই, তার নাম আমরা চেঞ্জ করে দিই, যাতে তার সামাজিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত যিনি না হন। সবকিছু চিন্তা করে আমরা এই অনুষ্ঠানের মূল যে বিষয়টাকে ফোকাস করবার চেষ্টা করি সেটা হচ্ছে কেন অপরাধী হয়, কি অপরাধ করে এবং এটার পরিণতি শেষ পর্যন্ত কি হয়। এই অর্থে এই ঘরানার অনুষ্ঠান হলেও যাহা বলিব সত্য বলিব সবসময় সামাজিক দায়িত্বের জায়গাটি থেকে সম্পূর্ণ রকম ভাবেই আলাদা একটি অনুষ্ঠান, এটা আমরা স্পষ্টতই বলতে পারি। এবং সেই জন্যই আমরা বলি, এটা আসলে আমাদের ভালোবাসার জায়গা থেকে আমরা বলি, সেটা প্রাউডলি বলবো না, সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো ইন এ সেন্স জেবিএসবি, অর্থাৎ যাহা বলিব সত্য বলিব।
মানে আমি লেখাপড়া করি না, এরপর আল্লাহর রহমতে আমার ব্রেন খুবই ক্লিয়ার, ঠিক আছে। মানে আমি বলি আমি ওর উল্টাটা করবো, উল্টাটা কিরকম বলতে আমি ওইখানে স্টেশন থেকে চুরাটা মার্কেট থেকে আমি একটা ফোন নেই,
এটাকে শুরু করলেন আপনি প্রথমে,
জি, ওইখান থেকে একটা ফোন নেই যা আমার আইবিআর নাম্বারটা যেমন ধরতে না পারে, তখন সিম রেজিস্ট্রেশন করা ছিল না। আমার কথা হচ্ছে সিম দিয়ে আমি ক্রাইম করব, আর আমি যদি এখান থেকে 2 লাখ বা 3 লাখ টাকা নিতে পারি, নিতে পারলে আমি ওইখানে জুয়া খেলবো, জুয়া খেলার পর আমি সবসময় বেশি জিতি, তা আমি যদি জিতি আমার ভাই বোন গাড়িতে চলবে খুবই একটা,
আপনার ভাই বোন আপনার ফ্যামিলি হ্যাপি,
হ্যাঁ, আমি সবসময় আমার ভাই বোনকে নিয়েই ভাবি, আমি আমার লাইফ নিয়ে কোনো ভাবি না, আমার শুধু ভাই বোন নিয়ে। তারপর সিম নেই, সিম নেওয়ার পরে আমি সিমে দিয়ে আর কেউ কাছেই ফোন নেই, আর আইবিএন নাম্বারটা যেমন না জানতে পারে তখন একটা চ্যানেল সেট নিয়ে আমি দেশের গ্রামের বাড়িতে আসি, তখন আমার তো মনে হয় আমি যদি ইয়াবা না খেতে পারি আমার খুবই মানে কিরকম লাগে আমি নিজে বলতে পারি না। আমি তখন মানে গ্রামে ঘুরি আর মানে দেখি কোন বাচ্চাটাকে নেওয়া যায় বা কার বাবার কতটুকু টাকার পাওয়ার আছে, ঠিক আছে। এরকম ভাবে দেখতে দেখতে একদিন এক বাচ্চাকে আমি নিয়ে যাই, নিয়ে যাওয়ার সাইকেল দিয়া মানে ওরা আমি সবসময় কাছে কিনে রাখি, আমার ছোট বাচ্চা তো চিপস কিনে দেয় দোকান থেকে, চকলেট মানে অনেক কিছু আমি কিনে দেয় যা ও আমার সাথে যেমন আসে সবসময়। তারপর একদিন মাগরিবের টাইমে ওরে আমি সাইকেলের পিছনে বসাই, বসানোর পরে যখন আমি রাস্তা দিয়ে যাবো তখন মানে আমাদের গ্রামের বাড়িতে আমার চাচা এই দুঃসম্পর্কের চাচা মানে উনি দেখে ফেলে যা আমার পিছনে বাচ্চাটা,
ওকে।
তখন আমি আবার চালাই করে কি করলাম কোঠেদের বাজারটা ঘুরে আবার বাড়িতে নিয়ে গেলাম।
কি প্ল্যান ছিল আপনার বাচ্চাটাকে নিয়ে?
আমার প্ল্যান ছিল যে বাচ্চাটাকে নিয়ে আমি আটকে রাখবো, আটকার পরে যে সিম গুলো নিচ্ছে এগুলো দিয়ে ফোন করে ওদের মা বাবা থেকে টাকা উদ্ধার করবো, টাকা নিবো আর কি।
নোট অন দ্যাট পয়েন্ট প্রিয় শ্রোতা, আজকে যে এপিসোডটি আমরা প্রচার করছি এখানে খুবই দুর্ধর্ষ একটি এপিসোড, এবং এই এপিসোডে যে তথ্যগুলো রিভিল হবে আমি এখনই আপনাদেরকে নোট করতে চাই, সেটা আপনারা অনেকেই সহ্য করতে পারবেন না। ও এই ঘটনাগুলো মূলত ইন্সপায়ার হয়েছে দুটো জায়গা থেকে, একটা হচ্ছে ওর নিজের ফ্যামিলিকেও হ্যাপি রাখতে পেরেছে ওর অভাব বোধের জায়গা থেকে, আরেকটা হচ্ছে টেকনিক গুলো শিখেছে, যেটা বলছিলেন পেট্রোল বা হোয়াট এভার ইট ইজ, এটা বাংলা একটা অনুষ্ঠান হয় একটা বিদেশি চ্যানেলের নাম বলেছে, এই অনুষ্ঠান থেকে এবং এই চ্যানেলটা থেকে সে এটা টেকনিক্যালি দেখে এটা সে প্র্যাকটিস করছে এবং সে কাজটা করা শুরু করে দিয়েছে। তো আপনি বাসার
আমাদের বাসার কাছে
একটা ছেলেকে আপনি আটক করলেন?
জি, ও সবসময় আমার পাশে থাকতো। তখন আমি আবার কোঠিয়াদির বাজার থেকে ছেলেটাকে ঘুরে নিয়ে আসি, নিয়ে আসার পরে বাড়িতে রেখে যাই। পরে আমার মনে মনে জিদ হয় যা এই কাজটা আমি এত সহজ একটা কাজ করতে পারলাম না, একটা মানুষ দেখছে তাতে কি। তারপরে আরেকটা বড় একটা ছেলেকে মানে ওর 18 বছর বয়স, এখন আমার হচ্ছে বড় ধরনের প্লেন, যা ওর থেকে যদি টাকা গুলো কম হইলো মনে হয় 10 লাখ টাকা নেওয়া যাবে। আমার শুধু ফ্যামিলি নিয়েই চিন্তা যা আমি যে কোনো কাজ করতে পারি আমার ফ্যামিলির জন্য। তখন ওরে বলি যা ব্লুটুথ হেডফোন বাইর হয়েছে, তুমি কি ব্লুটুথ হেডফোন আনবা নাকি? পর আমি আরেকটা নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে ও বলতেছে হ্যাঁ আমি ব্লুটুথ হেডফোন আমি খুব ভালো লাগে। আমি বলি ঠিক আছে ব্লুটুথ হেডফোন যদি নাও তো আমার সাথে যাইতে হবে। কোন জায়গায়? সরাসর বাজারে যা, ওইখানে আমাদের আরেকটা গ্রুপ আছে ঠিক আছে, আলমগীর গ্রুপ। আর এই গ্রুপের ভিতরে তিন সাইডের লোক আছে যা, ওর থেকে আমি বলতে কি আমার বসে থেকে আমি বেশি সাহসীশালী।
ওকে
ঠিক আছে, আমার ইয়া হয়েছে আমার ভাই বোন সুখে থাকবে, আমি মারা গেলে আমার কোনো আপত্তি নেই যে আমার ভাই বোনকে সবাইকে সুখে হেপি রাখতে পারবো। তারপর আমি ওকে এখানে নিয়ে যাই, আমি বলছি আমি দেখেন বস এই ছেলেটাকে নিয়ে আসছি, এটাকে কিন্তু মেরে ফেলতে হবে।
এক মিনিট বস মানে তোর বসটা কে ছিল?
আলমগীর।
আলমগীর এর সাথে পরিচয় হলে কিভাবে? ও কি করতো?
ও আমাদের সাথে জুতার কাজই করতো, মানে হালকা পাতলা দেখাতে করতো, আস্তে আস্তে মানে বস হয়ে গেছে।
আচ্ছা, তো ওর কাছে আপনি এই যে কাজটা আপনি করতেছেন ওকে সাথে নিয়ে করছেন নাকি ওর ইনফরমেশনে বা ওর ওয়ার্ডে?
না, আমি সবসময় মানে অন্যরা আগে দেখাইতে করতো, মানে চুরির ইয়া করতো, আমি কই এগুলো করে কি পান মজা, আমি যেভাবে বলি ওরকম আমার বসের আমি ইয়া করে রাখি, মানে আমরা সবসময় বলটাকে ফিটিং মানে আর কি, যেমন কারখানায় উনি ফিটিংমেন্ট করে, এখন সবসময় আমরা সবকিছু শেয়ার করি আর জোয়া উনি নিয়ে খেলি। এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা যদি 3-4 লাখ টাকা বা 10 লাখ টাকার একটা ইয়া মারতে পারি, খ্যাপ মারতে পারলে আমরা এই অবৈধ লাইন ছেড়ে দেবো বা ব্যবসা করবো,
সবাই মিলে প্ল্যান করছেন।
হ্যাঁ,
তো আপনি যাকে এই আলমগীরকে যে আপনি বস রাখছেন তাকে আপনি বললেন ছেলেটাকে মেরে ফেলতে হবে, কোন ছেলেটা?
ওই যে আমি আমাদের আমি বলতে চাই না, ওর নামও বলতে চাই না ঠিক আছে।
কোন ছেলেটা? 18 বছর বয়স।
জি,
এই ছেলেটাকে মেরে ফেলতে হবে। কেন
মেরে ফেলতে হবে? মানে ওর বাইরে থেকে টাকা নিতে হবে আমাদের,
টাকা নেওয়ার পরে ছেলেটাকে মেরে ফেলবে।
হ্যাঁ,
ছেলেটাকে ছাড়লে আপনার
ও 18 বছর, ও তো সবকিছুই বলে দেবে,
সবকিছুই বলে এই কারণে। ওকে, তারপরে কি করলেন?
তারপর আমি ছেলেটাকে নিলাম সরাসর বাজারে রেল স্টেশনের সামনে নিলাম। আমি বলছি ও যে ব্লুটুথ হেডফোন কিনবো, যে আমার বন্ধুর দোকান আছে, তোমার যেটা পছন্দ এটা তুমি নিতে পারবে, টাকার দাঁত সব আমার। তখন ওখানে যাওয়ার পরে আলমগীর মঞ্জু আর দুই তিনজন আছে, আনার পরে মানে ওরা ভয় পাইতেছে, কইছে কো আমার ছোট ভাইয়ের মতো চেহারা এই সেই, আমার মাথা নষ্ট হয়েছে, মানে ওদের সাথে তুই টাকার ব্যবহার করতেছি, ওরা আমার বড় কিন্তু। তারপর আমি বলি তোদের জন্য কোনো একটা কাজ করে শান্তি পাওয়া যায় না, তোরা করলে করবি না করলে নাই, এখানে আমি আর দেখাইতেছি যে আমার এখানে 1000 টাকার উপর খরচ হয়েছে, ছেলেটাকে আনছি আনার পরে 1000 টাকা খরচ। তারপর আবার মানে আমরা যত রাগারাই করি আর পরে মিট করতে হয়, কেন অনেক সমস্যা হইতে পারে। তারপর আমি খুশি ওদেরকে 1000 টাকা দিয়ে আসি, যা ওরা এই কাজটা করতে রাজি হয় নাই, বলতে ছোট ভাইয়ের চেহারা নাকি 2200 টাকা ভিতরে। তারপর এই কাজটা হলো না, হলো না পরে আবার ওরা এখন আমি নিজে প্ল্যান করছি যে আমি আর কেউ নিয়ে কাজ করব না, আমি নিজের কাজ নিজে করবো একাই। আর ইয়াবা জিনিসটা এরকম একটা জিনিস, আপনি খাওয়ার পরে মনে করেন আপনার পুরো শরীর বলতে কলজা হয়ে যায় আর কি,
মানে আপনি সেকেন্ড কাজটাও করলেন না?
না, করে নাই। তারপরে
ছিল কিন্তু আপনি করেন নাই, করতে পারেন নাই,
মানে ওদের জন্য করতে পারেনি, আমার তো প্ল্যান 100%। পরে আমি টার্গেট দিয়েছি আমি নিজে নিজে একা একা করবো, যে আমার কোনো পার্টনার থাকবে না এখানে, আমি যদি 5 লাখ টাকা লই বা 10 লাখ টাকা লই পুরাটাই আমার থাকবে, যে আমার কোনো পার্টনার টার্টনার কোনো কিছু দরকার না।
প্ল্যানটা আমি একটু ফুললি আমাকে শ্রোতাদের জানাচ্ছি, সেটা হচ্ছে আপনি ওকে নিয়ে আসলেন।
জি,
নিয়ে আসার পরে আপনি ওই যে সিম আছে ওই সিম থেকে ফোন দিয়ে বলবেন যে আপনি তাকে চিন্তায় করেছেন, কথা বলাই দেবেন, টাকাটা আপনি কালেক্ট করবেন। ঠিক আছে,
টাকাটা আমি এই বলতেছি মানে
আপনার প্ল্যান কি ছিল, প্ল্যানটা কি শুনি, তারপরে কি করেছেন সেটা পরে শুনবো, টাকাটা কালেক্ট করবেন কি করে আপনি?
টাকাটা ওর নাম্বারে আমি বিকাশ আগে চালু করছি, ওর আইডি কার্ড দিয়ে ওর নাম্বারে বিকাশ চালু করছি। ওই যে ছেলেটাকে কিডন্যাপ করে 18 বছর যেটাকে বলতেছেন,
আপনি যাকে আপনি করবেন এটা ছেলের কাহিনী, কিন্তু ওই বিকাশ চালু করে তো লাভ নেই, কারণ ওই বিকাশে এত টাকা আসবে না।
এই তো আমার মানে আচ্ছা ঠিক আছে, তখন আমি বুঝতাম না বিকাশ।
এক্স্যাক্টলি, দিস ইজ অ্যানাদার পয়েন্ট। দেখেন, ও কিন্তু মারাত্মক বড় বড় কিছু অপরাধ করে ফেলছে, অ্যান্ড হি ডাজন্ট হ্যাভ এনি প্রপার প্ল্যান, কজ একটা টেলিভিশন অনুষ্ঠান দেখেছে, ওর টাকা দরকার, ও মনে করছে ভাবে করলে এটা হয়ে যাবে, এবং সে মাঠে নেমে গেছে। বাট এটা যে কত রিস্কি এবং এটা যে কত গর্হিত অপরাধ কাজ, এটা সম্পর্কে কোনো ধারণাই ছিল না। ও নেশায় বুধ হয়ে আছে, বিকজ ও ইয়াবা নিচ্ছে, বিকজ ও অন্যান্য ড্রাগ নিচ্ছে, এবং ওর মধ্যে একটা স্বপ্নও বেঁচে আছে যেভাবেই হোক আমার ফ্যামিলিকে হ্যাপি করতে হবে, তো আই নিড লট অফ মানি। ওকে,
তারপর আমি মনে মনে নিয়ত করি যা ওকে আমি এত দূরে নেবো না, আমাদের গ্রামের ভিতরে শেষ করে দেবো।
কে এটা?
ও যে 18 বছর ছেলেটা।
একা একাই করবেন?
হ্যাঁ, আমি একা একাই প্ল্যান করছি, যা এরকম আমাদের এখানে একটা জায়গা আছে মানে মসজিদ, মসজিদের অনেক বড় বাথরুমের ব্যবস্থা টাঙ্কি, যা ওইখানে যদি আমি ওকে মেরে ফেলে দিই কেউ বলতে পারবে না, মসজিদের টাঙ্কি এটা আপনি যদি পরিষ্কার করতে হয় কম হলে 8-10 বছর পর
পরিষ্কার। তোকে আটকে রাখতে হবে?
না, আমি তো ওর নাম্বারে ফোন দেবো, মানে আমি যদি ওর নাম্বারে ফোন দেই তো ওরা অবশ্যই ভাববে যে ছেলেটা আছে। আমার কথা হচ্ছে আগে প্রমাণ শেষ করে ফেলবো, পরে টাকা দিবে কিনা,
মানে ছেলের সঙ্গে কথা বলাই দেবেন না কিন্তু ওর নাম্বার থেকে বারবার কথা।
হ্যাঁ, ওর নাম্বার থেকে কথা বলবো, আর ওরও ফোন, যা আমাকে ধরার কোনো সিস্টেম না, আমি তো ক্রাইমে দেখি যা ধরা পড়ে যায় ফোনের জন্য বা নেটের জন্য, এরকম কোনো সিস্টেম নেই আমার কাছে।
চিন্তা করুন অবস্থা,
ঠিক আছে,
কত কাঁচা এবং কত আনাড়ি প্ল্যান।
এবং কত দুর্ধর্ষ প্ল্যান বলুন। তারপর
তারপর ওর ফোন ওর সব কিছু পরে ওকে নিয়ে যাই এখানে, মানে খুবই ভয় লাগে এয়ারস্ট্রাইক টাইমে গেলে ওখানে গুরুস্থান, মানে আমারও হঠাৎ হঠাৎ ভয় লাগে।
কোথায় এটা, কোন জায়গাটায়?
আমাদের বাড়ির পাশেই।
আপনাদের বাড়ির পাশে
মসজিদ ওইখানে।
আমি প্রপার অ্যাড্রেসটা এখানে রিভিল করবো না প্রিয় শ্রোতা, কজ যাহা বলিব সত্য বলিব, এথিক্স থেকে এটা সম্ভব নয়। আমরা বারবারই আপনাদেরকে একটা কথা বলি, আমরা এখানে যারা কনফেস করতে আসে তাদেরকে আইনের দ্বারস্থ করাচ্ছি না, কিংবা তাদেরকে আমরা পুলিশের হাতেও তুলে দেই না, কিংবা তারা যদি এখানে কনফেস করেন তারা যাতে সামাজিকভাবে কোনো রকম ভাবে হেয় প্রতিপন্ন না হন, তাদের পরিচয়টা যাতে কোনোভাবেই রিভিল না হয়, কেউ যাতে না চেনে, সেই ব্যবস্থা আমরা করি। কেন করি? প্রথমত, এই অনুষ্ঠানটি কোনো ক্রাইমারকে ধরার জন্য নয়। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে একজন অপরাধী এসে এখানে কনফেস করবেন, এই অর্থে যে তিনি বিবেক বোধে বিদ্ধ, চরমভাবে বিশ্বাস করেন তিনি যা করেছেন সেটা ভুল করেছেন, তার পরিণতি তার জীবনে ভালো হয়নি, এবং তিনি কি করেছেন, কেন করেছেন, তার পরিণতি কি হয়েছে সেটা তিনি মানুষকে বলতে চান স্বেচ্ছায়, এই কারণে যে তার মতো করে ভুল সমাজে যাতে আর কেউ না করে। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যে জায়গাটি থেকে আমাদের অন্যান্য অনুষ্ঠানের যে ক্রাইমের যে যে আপনারা যে ধরনের রিপোর্টিং ক্রাইম দেখে থাকেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে বা অন্যান্য রেডিও অনুষ্ঠানগুলোতে হয় কিনা আমার জানা নেই, এই অনুষ্ঠানের এথিক্স বা পয়েন্ট অফ ভিউ বা কন্টেন্ট সম্পূর্ণরূপেই আলাদা। তো আমরা স্বাভাবিকভাবেই কিছু কিছু জিনিস এখানে গোপন রাখি, এবং এই গোপন রাখার জায়গাটা এই জন্যই প্রয়োজন। বাইরে বলুন, তারপর ওই রকম একটা জায়গায় আপনি কি করেন?
হ্যাঁ, তারপরে ওকে আমি রাতের বেলা নিয়ে যাই প্রতিদিন। আমার মানে যখন আমি ভাবি যে আমার ফ্যামিলিকে আমার যেভাবে খেপিয়ে রাখতে হবে, তখন মনে করেন আমার উপরে যেমন আলাদা একটা শক্তি আসে কাজ করে, যা তুমি মারো ওকে মারো, মানে এরকম তাড়াহুড়ার একটা কাজ আসে করে। তারপরে ওরে একদিন ধরে ফেলে আমি মারবেন, ঠিক আছে, এমনি কথা বলতে বলতে পিছনে যা গলার যখন আন্দাজ ধরে, তখন আরেকটা লোক আসে করে, মানে মসজিদে নামাজ পড়ো, তখন ও একটু বলতেছে কি ব্যাপার আপনি আমাকে এভাবে ধরলেন, আমি বলি না এইভাবে ধরছি সমস্যা কি, তখন মানে ওর সাকসেস হতে পারি না। তখন আমি ওর আরেকদিন বলছি তুমি না বলছিল ব্লুটুথ আনবা, চলো আমরা ব্লুটুথ নিয়ে আসি যায়, ঠিক আছে, ও বলছে হ্যাঁ ঠিক আছে চলো। তারপরে আমি বলছি তুমি এরকম ভাবে যাবা যা তোমার বাড়িতে কেউই না জানে, তোমার ভাই বলো ভাবি বলো বা গ্রামের কেউই না জানে, তুমি আগে যাবো আমি পরে যাবো।
না এই প্রশ্নটা কেন, তাহলে তো এরকম কথা বললে তো খুব স্বাভাবিকভাবে সে প্রশ্ন করবে আপনাকে কেন জানে।
হ্যাঁ, ও প্রশ্ন করছে, আমি কই যদি তুমি বলো আমার সাথে গেছো তাহলে আমার সাথে আরো আমার বন্ধু ওরা যাবে লুটে টানার জন্য, মানে আমি এরকম একটা প্লেন কাটাই।
ওকে,
পরে ও স্বাভাবিকভাবে মেনে নিল, পরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে সরাসরি স্টেশন ওইখানে যাওয়ার পরে মানে আমার ও বলতেছে তো কি ব্যাপার তোমার বন্ধু আসতেছে না কেন, যা দোকান আসতেছে না কেন, ও বলতেছে আমি তো ব্লুটুথ নিবই, ঠিক আছে। পরে আমি ফোন দেই, মানে আমার ফোন সাইলেন্ট করে ওয়ান টু থ্রি তে ফোন দেয়, আমি বলতেছি হ্যাঁ দোস্ত তুমি কই, আমার সাথে তো আমার ফ্রেন্ড আছে, যা ব্লুটুথ দিতেই হবে ওরে। ফোন দিয়ে আমি লাইনটা কাটিয়ে দিই, যা ওর সেকেন্ড দেখে আমি কথা বলছি, দেখো মানে নাম্বার তার দেখাইতেছি না, যা 25 সেকেন্ড 30 সেকেন্ড এরকম কথা বলতে বলতে ওরে আমার এক খালাম্মার বাসার এখানে নিয়ে যাই, যা খালাম্মার বাসার এখানে নতুন টয়লেট করছে। আমার শুধু একটাই টার্গেট, যদি টয়লেটের ভিতরে মানুষটাকে মাইরে ফেলা দেওয়া যায় যা এখানে দুর্গন্ধের সাথে দুটো অ্যাডজাস্ট করে দেবো, যা বোঝা যাবে না। তারপরে আমি ওইখানে নিয়ে যাই আমার খালাম্মার বাসায়, আমি জায়গার নামটা বলতে চাচ্ছি না, আমার খালাম্মার বাসা এখানে নেওয়া যাওয়ার পরে আর ওকে আগে বিকাশ আইডি এগুলো আমি খুলছি যা আমার যেমন কোনো কারণে আমার ধরতে না পারে। তারপরে ওইখানে আমি নিয়ে যাই, আমি খুব ইতিমুখিম করতেছি একটা পর একটা একটা পর একটা, মানে আমার খুব প্রেশার পড়তেছে যা তুমি কাজটা তাড়াতাড়ি করো, যা এরকম একটা আগে একটা পরের শক্তি আসে আমার বলছে তুমি তাড়াতাড়ি করো, রেড করতেছে কেন এরকম বলতেছে আমার। তারপরে আমি বাথরুমে এখানে যাই, আমি বলি দোস্ত তুমি এদিকে আসো, এদিকে আসার পরে আমি আগে ওর মানে বাসার ভিতরে রাখি, আমি আগে দেখছি আমি সাকসেস হইতে পারবো কিনা, আমি টাঙ্কিটা আগে দিয়ে দেখছি মানে আমি আগাইতে পারবো কিনা টাঙ্কিটাকে, পরে দেখি হ্যাঁ অবশ্যই আমি পারবো। তারপরে আমি স্মোকিং করতেছি স্মোকিং করতেছি একটা পর একটা, পাথরটা অলরেডি খেয়ে ফেলছি। পরে আর আমার একটা জিদ, মানে যদি কেউ আমার জিদ না উঠলে আমি কোনো কাজটাই করতে পারি না। পরে একটা রং নাম্বারে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে মানে কোনো কথা নাই, ওনার সাথে আমি ল্যাঙ্গুয়েজ খুবই খারাপ করছি, খারাপ করছি। পরে যা আমি যখন খারাপ করছি উনিও খারাপ করবে ল্যাঙ্গুয়েজ, উনি যখন ল্যাঙ্গুয়েজ খারাপ করছে আমি ফোনটা ফালাই, যে আমার সাথে যে ফ্রেন্ডটা ছিল ওর গলা চিপে ধরে ডাইরেক্ট এখানে মেরে ফেলি। মেরে ফেলার পরে আমার পরে
আপনারা কজন ছিলেন?
আমি একাই
একাই। আপনি গলা চিপে ধরে মেরে ফেললেন?
মেরে ফেললাম পিস দিয়ে, মানে আমার এমনি জিত উড়ে না, যে আমার যদি কেউ গালি দেয় তাহলে আমার প্রচুর জিত উড়ে, আমার ফ্যামিলি নিয়ে কিছু বললে মানে আমি তো সবসময় চাই আমার ফ্যামিলিকে ভালো রাখার জন্য, সবসময় কোনো দিক দিয়ে শর্ট না রাখার জন্য আমি রং নাম্বারে ফোন দিয়ে গালাগালি করি, ও আমাকে গালাগালি করে আর এই জিদ নেয় ওর উপর আমি ঢালি।
আপনি এর আগে রং নাম্বারে ফোন দিয়ে গালাগালি করেন?
জি,
মানে আপনাকে গালাগালি করলে আপনার ভিতরে একটা জিদ উঠে?
হ্যাঁ, জিদ উঠলে পরে আমি ওকে মেরে ফেলি, ওকে মানে পিছন দিয়ে গলার ভিতরে ধরে মুখে চাপ দিয়ে ধরার পরে আমার খুবই শক্তি লাগছে, মানে আমার হাতে পর্যন্ত কামড় দিছে, পরে মেরে ফেলি। মেরে যাওয়ার পরে
গুডনেস কি শুনছি এগুলা,
পরে আমি ওকে মেরে ফেলার পরে একটু শরীরটা যেমন আমার একটু হাওয়া বাতাস পাইতেছে যা আমি সাকসেস হয়েছি, তারপর আমি ট্যাঙ্কিটা আলগে দিই, আগে দেওয়ার পরে আস্তে করে যেমন লাফ করলে।
এটা কিসের ট্যাঙ্কি ছিল? এটা
এটা বাথরুমের ট্যাঙ্কি ছিল।
বাথরুমের আপনি আগে থেকে দেখে রেখেছেন?
হ্যাঁ, আগে আমি
বাথরুমের আশেপাশে কোনো লোকজনই ছিল না?
না, এটা মনে করেন গ্রাম অঞ্চল তো, মানে পিছনে বাড়ির পিছনে এখানে কল, আর অন্য মনে করছে যা আসছে টিকিট টিকিট খাবো এরকম কিছু।
মানুষের মৃত্যুর আগে তো ভয়াবহ রকমের শক্তি আসে।
হ্যাঁ, অনেক শক্তি আসছে, ও আমাকে মনে করেন হাতে কামড় দিচ্ছে, হাতে কামড় দেওয়ার পর মানে আমারও প্রচুর শক্তি আসে, আমি যখন এইগুলো কাজ করতে যাই আমার প্রচুর আলাদা শক্তি আসে, তখন আমি এইভাবে হাত কিচেন দিয়ে ঢুকাই যখন দিচ্ছি কাপ চাপ দেওয়ার পরে মুখ নাকি মুখে চাপ দেওয়ার পর অনেক টান অনেক শক্তি লাগছে, আমি গাই নিয়ে গেছি। পরে যখন দেখি আর লড়া চড়া করে না, ঠিক আছে, পরে আমার শরীরটা একবার ঠান্ডা হয়ে গেছে বরফের মতো, মানে খুব ভালো ফিল করছি আমি, মানে অনেক ভালো লাগতেছে। পরে সুস্থ দিনে আমি ট্যাঙ্কিটা ফাঁক করি, ফাঁক করার পরে ওরা এটার ভিতরে ঢাইলে দিচ্ছে
কি টয়লেটের ট্যাঙ্কি?
হ্যাঁ, টয়লেটের ট্যাঙ্কি, এর ভিতরে ওকে ফেলে দেয়, ফেলে দিয়ে আমি ফোনটা বন্ধ করে দিই। ফোনটা বন্ধ করে আমার কথা হিসাবে আমার রাত্রের ভিতরে আমার বাড়িতে চলে আসতে হবে, নাহলে আমাকে ওরা আবার বলবে যা ওর সাথে যাইতে পারে এরকম কিছু মাইন্ড করবে। আমি আবার সাথে সাথে আমি বাড়িতে চলে আসি, চলে আসার পরে ফোনটা আমি এরকম এক জায়গায় রেখে আসি, আমাদের ওখানে গুরুস্থান আছে, গুরুস্থানের ভিতরে ফোনটা বন্ধ করে একটা পলিটিং দেখতে আসে, গুরুস্থানের ভিতরে রেখে আসি ফোনটা। তারপর আমি বাড়িতে আসছি, ওরা রাত্রে খোঁজাখুঁজি করতেছে, আমার জিজ্ঞেস করতেছে তুমি কি দেখছো ফরহাদ, যা আমার ভাইটাকে বা আমার ছেলেটাকে সবাই এসে জিজ্ঞেস। আমি কই না, আমি তো বাজারে গেছিলাম, আমি সঠিক বলতে পারি।
বাবার নিশ্চয়ই বিত্তশালী ছিল, অর্থ সম্পদের মালিক?
হ্যাঁ, ওদের অনেক টাকার মালিক।
তারপর
আমি কাজ করে বাসায় ফেরার পরে আমার এসে জিজ্ঞেস করতেছে তুমি কই গেছিলাম। আমি কই আমি বাজার গেছিলাম বলিয়া, ঠিক আছে, করেছে বলিয়া গেছে মানে হ্যাঁ বলিয়া বাজার গেছিলাম এরকম এরকম, মানে সময় কাটা চলে আসছি, কথা আমার ছেলে তো আসেনি, আমি কই ও তো আমার সাথে যায়নি। তারপর ফোন দেই, ফোন দেওয়ার পরে ওরা বলে ক তুমি টাকা যে নিবা আমাদের থেকে ক্যাশ নিতে হবে। আমি কই না আমি ক্যাশ নিতে
পারবো। আপনি কি বলেন?
আমি ফোন দিয়ে বলে আপনাদের ছেলে হারাইছে, আপনাদের ছেলে আমাদের কাছে আছে, আর আমি অনেক দূরে দূরে ঠিকানা অ্যাড্রেস দিই, আর আমি এরকম করি যা নেটওয়ার্ক, আমি তো ক্রাইম দেখে একবারে সাকসেসফুল, যা আমার যদি নেটের মাধ্যমে ধরে ফেলে আমি অনেক সময় বরিশাল চলে যাই, অনেক সময় ঢাকা চলে যাই, ফেনী, মানে বিভিন্ন জায়গায় চলে যাই। আমি ফোন করি যে আমার নেটের মাধ্যমে যেন আমার কালেক্ট না করতে পারে, ঠিক আছে, একবার চট্টগ্রাম যাই, একবার ফেনী, মানে একবার এক টাইমের থেকে ফোন করি। তারপরে ওরা বলে তো আমি তো ওইভাবে টাকা দিতে পারবো না, তুমি আমার থেকে ক্যাশ নিতে হবে। আমি বলি না আমি ক্যাশ নিতে পারবো না, আপনারা যদি দিতে পারেন তাহলে আপনার ছেলেকে পাবেন, না হলে পাইবেন না, ডাইরেক্ট কথা। পরে আমি বলে তোর ছেলেকে তুই নিবি, নাহলে তোর ছেলেকে আমি মেরে ফেলবো। পরে আমি তো অনেক বিবেকে বিবেকে ঘুরি, কেন আমার কথা নেটের সাহায্যে যেমন আমাকে ধরতে না পারে। তারপরে আমি বলতেছি 15,000 টাকা পাঠাও, তো ছেলের সাথে কথা বলতে পারবো। পরে 15,000 টাকা পাঠাইছে, ছেলের সাথে কথা বলবো। আমি কই এখন হ্যাঁ বিকাশে
বিকাশে
15,000 টাকা আমি ক্যাশ করি আখাউড়ার থেকে, আখাউড়া থেকে ক্যাশ আউট করে আমি ঢাকা আসি। ঢাকা এসে এখানে হোটেলে থাকি, হোটেলে থাকার পরে আমার কথা হচ্ছে আমি তো এইগুলো খরচার টাকা, 15,000 টাকা এটা আমার
কত, কোনো লাশটা কোথায় আছে কেউ জানে না,
কেউই জানে না,
আবিষ্কার হয়নি
না।
ওকে,
ঠিক আছে, এরকম ভাবে করছি কাজটা কেউ বলতে পারবে না। তারপর আমি মনে করি 15,000-16,000 টাকা এগুলো তো আমার খরচার টাকাই চলে না, ঠিক আছে, আমি ইয়াবা নেই, এটা ড্রাগ, অনেক ধরনের ড্রাগ নেই। তারপরে ওদের কাছে ফোন দেয়, ফোন দেওয়ার পরে আমার যত ধারণা ওরা আমাকে ধারণা করতেছে। পরে আমার ফ্রেন্ডরা বলতেছে তুই কই কই যাস, আমি বুঝি না এত জায়গায় এত জায়গায়, মানে আমি সবসময় টিকিট নিয়ে চলি, যদি কোনো জায়গায় কারণ বসাতে পুলিশ টুলিশ আমাকে ধরে যে আমি এখান থেকে এখানে আসছি, এখান থেকে এখানে আসছি, সব ডকুমেন্ট আমি সবসময় রাখি সাথে। তারপরে ওর একটু একটু সন্দেহ করতেছে ওই ছেলেটা পড়ার ছেলেটা কোথায় কোথায় যান।
বিরতি শব্দ আরো একবার প্রিয় শ্রোতা, 5 মিনিটের একটা বিরতি নেব এবং রাত 1টার সময় ফিরব। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613।
8928 9282। ফোন করার পরে আপনি দুই চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। প্রিয় শ্রোতা, একটি বিষয় আপনাদেরকে খুব হ্যাপিলি আমরা বারবার বলছি, সেটা হচ্ছে জীবনের গল্প পার্ট থ্রি আমার সম্পাদনায় বইটি বইমেলাতে পাওয়া যাচ্ছে। খুব সগৌরবে আমরা বলতে পারি এ পর্যন্ত বইয়ের অসংখ্য কপি বিক্রি হয়েছে, যেখান থেকে পুরো লভ্যাংশটুকু চলে যাবে গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য। বইটি আপনি সংগ্রহ করতে পারেন বইমেলার 212 নম্বর স্টল থেকে, বর্ণ প্রকাশের স্টল, এছাড়া rokomani.com এ ফোন দিয়েও আপনি বইটি সংগ্রহ করতে পারেন। rokomani.com এর ফোন নম্বরটি হচ্ছে 16297। আরো একবার বলছি 16297। এখানে ফোন দিয়ে বলবেন আর জি কিবিয়ার জীবনের গল্প পার্ট থ্রি বইটি চাই, বইটির নাম মাত্র মূল্য 150 টাকা, বইটি আপনার ঠিকানায় পৌঁছে যাবে। আমরা বিরতির পর আবারও ফিরছি।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ।
সময় হচ্ছে রাত 12টা, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফ এম 89.2 তে। আমরা আবারও ফিরছি ফরহাদের কাছে। ফরহাদ,
তারপরে বলতেছে ফরহাদ নামের ছেলেটা কোথায় কোথায় যায়, পরে আমিও একটু ভয় পেয়েছি যা আমি এই কাজ করছি, মানে নিজের থেকে একটু মধ্যে মধ্যে খারাপ লাগে, আর আমার মধ্যে মধ্যে শুধু টেনশন।
ওদের বাড়ির কি অবস্থা ছিল ওই সময়, আপনি তো জানতেন, কান্নাকাটি বা
আমি বলতেছি আপনার ছেলে তো আল্লাহর রহমতে খুবই ভালো আছে, আমি অন্য এক জায়গায় চলে আসছি, মানে আমার কথা কথা বলার সাথে সাথে সিম হোক যা ওরা দ্বিতীয় ফোন করবে এরকম কোন সিস্টেম নেই। তারপরে আর আমি লুটও করি না অনেক সময়, কেন আপনি 8 লক্ষ টাকা দেন, আপনার ছেলেকে আমি সুজা বাড়িতে এসে দিয়ে যাবো। পরে ওরা বলছে দিবে বিকাশ এতগুলো টাকা যাবে না, ও তুমি আমাদেরকে অন্য ব্যাংকিং এর দাও। তারপর আমি একটা জিনিস ভাবলাম যে ক্রাইমের ভিতরে যদি কোনো ব্যাংকিং এর ইয়াটা দেই দেওয়ার পরে মানে ধরে ফেলবে। তারপর আমি বলি না আপনারা ভাঙে ভাঙে টাকা পাঠান, আমিও চলি, যখন 8 লাখ টাকা কমপ্লিট হইব তারপর আপনার ছেলেকে পাবে। তখন ওরা ব্যাপারটা বুঝা ফেলায় মানে যা ছেলে আর পাইব না এরকম ধরনের একটা মার মনে ইয়াও যায়। তারপর আমি ওইখান থেকে মোট 3 বার ইয়াও 15,000 টাকা করে 45,000 টাকা নিই। নেওয়ার পর আমি কই না আমি যদি ধরা পড়ে ফেলি আমার ফ্যামিলিটা একবার ধ্বংস হয়ে যাবে, আমি সিম টিম সব মোবাইল টোবাইল ফালাইছি, যে আমি যদি মোবাইল রাখি যা পিন কোডের মাধ্যমে আমাকে ধরে ফেলতে পারে, মোবাইল সিম ধরাটা ফালাইছি। ফালা দেওয়ার পর আরেকটা নতুন পরিকল্পনা যা এমনি করা যাবে না, যে ছোট বাচ্চা নিয়ে যাবো, যা দেখতে হবে কোন বাচ্চার মা বাবে যা ওর বেশি লাভ করে, বেশি লাভ করে যায় একটা বাচ্চা, এরকম সিস্টেম, আর টাকা পয়সার মালিক থাকতে হবে।
এই লাশটার তখনও
না এটা এই পর্যন্ত কোনো খোঁজ খবর হয়নি।
এই লাশটা তার মানে ওই টয়লে ট্যাঙ্কের মধ্যে আছে,
জি
এখনো আছে,
এখনো আছে, এখনো হার পাইবে না কি।
Okay, I'm getting freak actually because
তারপর আমি বলতেছি যা এরকম একটা বাচ্চা নেবো যা ওর মা বাবা খুব লাভ করে, ঠিক আছে, মানে আমার ওইখানে আমার এক ফ্রেন্ডের ওখানে জব করে আর কি, মানে ছাত্র করায়, ঠিক আছে। পরে আমি ওইদিকে যাই, যাওয়ার পর জিজ্ঞেস করে ছেলেটাকে এরকম এরকম, তারপর আমি এরকম ভাবে চলে আল্লাহর রহমতে আমার কি বলবো লেখাপড়া না করলে এরকম ব্রেনটা খিলিয়া যে আমি যে কোনো মানুষের মন সেকেন্ডে জয় করে নিই। তারপরে ওইখানে গেলাম, যাওয়ার পরে বাচ্চাটারে মানে সবসময় আমি আদর করি, যা চকলেট কিনে দেই, এটা এটা অনেক কিছু দেই, আর বাচ্চাও আমার কাছে আসে, যে কোনো বাচ্চাই আসার পরে একদিন রাত্রে আমি বাচ্চাটাকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে
কিভাবে নেন,
আমি একই চিজকে আমি নিয়ে যাই, এই পঠিয়ে দিলে
যে বাচ্চাকে কোটি টাকার আদর চাইলে কোটি টাকা দিবে, সে বাচ্চাকে আপনি বাসা থেকে রাতের বেলা অপরিচিত একজন মানুষ বের করে নিয়ে যাবেন, এটা লোকজন বিশ্বাস করবে
না? আপনি মনে করেন মাগরিবে আগজানে আগজানে মাগরিব হবে হবে টাইম ছেলেটা বাইরে ঘুরতেছে, বাইরে ঘুরতেছে পরে আমি সিজ দেখাইছি দূর থেকে, ছেলেটা দৌড়ে আসছে, তখন আমি কুলে নিয়ে মানে একটা জঙ্গলের রাস্তা দিয়ে চলে যাই।
কত বছর বয়স ছিল
ওর? 3 বছর। তারপরে জঙ্গলে
বাবা কি করতো?
ওর বাবা বিজনেস করতো। আর আমার টার্গেট হচ্ছে বড় বড়, যা কথার আগে টাকা দিতে হবে আমাকে।
3 বছরের বাচ্চাকে আপনি নিলেন?
হ্যাঁ।
এটা কোথায় রাখবেন, কি করবেন, কোনো কিছু মাথায় আছে?
কোনো কিছু মাথায় নাই। তারপর আমি গেছি বাচ্চা আমার কথা হচ্ছে বাচ্চা নিলে যে ছোট বাচ্চা গার মুছকে দিলে মরিয়া যাবে বা একটা গাতার ভিতরে জায়গা দিতে পারবো, অনেক কিছু প্ল্যান আমার। তারপর বাচ্চাটা সিট দেখা নিচ্ছে, বাচ্চাটাকে আমি নিয়ে আসি কোটিয়া দিয়ে স্টেশনে, মানে আমিও সাকিত বানাই যা জুতার কাজের সাকিত আমিও বানাই যা পরে আমার নিজের লজ্জা হতে যায় সাকিতের সাথে কিভাবে জিনিসটা শেয়ার করি, যা আমি ওর উস্তাদ সবসময় আমি ওকে ভালো শিক্ষা দেবো যে একটা খারাপ শিক্ষাটা কিভাবে দেই। তারপর আমার আরেকটা ভাই না মানে ও অল্প বয়সে বিয়ে করছে, ওর একটু টাকা দরকার, যা আমি এরকম লোকের এই সবসময় ইয়া করবো যা ওদের টাকার দরকার এরকম লোককে আমি চাই, যা আমার কাজে আকৃষ্ট হবে মানে তাড়াতাড়ি আসবে। তারপর আমি বলছি তুমি আসো আমার এখানে, একটা কাজ আছে যদি করতে পারো তোমার টাকা দিব। পরে আমি আর বলি নাই যা বাচ্চাটাকে মারতে, বাচ্চাটাকে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে মানে ওরা খুব আদর করতেছে, পরে বলতেছে ক বাচ্চাটা, পরে আমার সাকিতের ফোন দিয়ে আনছে, আনার পরে আমার সাকিতে বলতেছে মামা আপনি কোনো চিন্তা করবেন না যা বাচ্চাটাকে নিয়ে আমি রাত্রে ঘুমিয়ে থাকবো,
মানে ওরা বুঝে গেছে যে আপনি কি করবেন।
হ্যাঁ মানে ওই যে আমার বাইক না বলে দিচ্ছে আর কি আমার সাকিদের থেকে। পরে আমি আমার মনে মতো যদি আমার ফ্রেন্ডকে বলে আমি এখানে নাই যা ওদের বাচ্চা হারানো গেছে আর আমি ড্রাগ নেই, ওরা কম বেশ জানে মানে আমার ফ্যামিলিতে জানে না ওরা জানে, তাই আমি মনে মনে টার্গেট করতে না এরকম হতে পারে না। তারপরে তখন আমার থেকে টাকাও নাই, টাকাও খুব কম, আমি আমার বাইক নিয়ে বলছি দেখো আমি নতুন সিম নেবো নতুন ফোন নেবো যা এই ছেলেটার জন্য আমি মনে করো 15 লাখ টাকা দিয়ে দাবি 15 লাখ টাকাই দিবে। তখন তারা বলতো শেখো না তখন তো আমার টাকা পয়সা নাই, টাকা পয়সা নাই তারপরে কি করবো মাথায় আসতেছে না। পরে বলছি যা তোর পাশে তোরে চলে যা আমি ছেলেটাকে নিয়ে যাই, ছেলেটাকে নিয়ে যায় ওইখানে ফাইভদারের বিল বলা হয় একটা শহর এলাকায় ফাইভদারের বিলের এখানে নিয়ে ছেলেটাকে ওখানে কাটা করে একটা আমার গামছা ছিল গামছা দিয়ে গলার ভিতরে প্রেস দিয়ে ছেলেটাকে মানে মাটি তোলে এখানে গাইরে দিই। গাইরে দেওয়ার পর আমি চলে আসি পুরো টেনশন, আমি টাকা কোনো দিক দিয়ে মেনে ফেলতে হচ্ছে না, আমার ফ্যামিলি তো খুবই সমস্যা দেখা দিতেছে।
আপনি আপনার নামটা বলে আপনার স্ত্রীকে বলার থাকে।
আমি রাফি, স্টোরিটা এখন এমন একটা পর্যায়ে আছে আমরা খুব একটা মানে নিতে পারছি না, একটা আই থিঙ্ক এসএমএস কল হলে ভালো হয়।
আমি ফারুক, আমিও একমত, আমিও সেটাই মনে করি।
ওকে প্রিয় শ্রোতা, আমরা একটা এসএমএস কলে যাব, এই তিনজনের নোট আমরা নিচ্ছি, ওনারা যেটা বলছেন যে আসলে ওনাকে বলার সুযোগটা দেওয়াটা কি পুরোপুরি ঠিক হচ্ছে কিনা, কজ এই ধরনের গল্প অনেক সময় সামাজিকভাবে অনেকের ক্ষতির কারণ হতে পারে। তো আপনারা কি মনে করেন, যেটা আমরা যেটা প্রচার করছি বা ওর যে কনফিডেন্সের জায়গাটা কতটুকু বিলিভ করার মতো কতটুকু বিশ্বাসযোগ্য, আপনাদের সেই জায়গাটি থেকে আপনারা এটাকে ইয়েস ভোট দেবেন কিনা কন্টিনিউ করার জন্য। তো আপনারা যদি মনে করেন যে ওকে বলার সুযোগ দেওয়া উচিত তাহলে আপনি আমাদেরকে এসএমএস করুন, প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস, অথবা যদি মনে করেন যে না ওকে সুযোগ দেওয়া উচিত না তাহলে লিখবেন নো, লিখে ঝটপট পাঠিয়ে দেবেন 2221 এই নম্বরে। আমি আবারও বলি, প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 এই নম্বরে। আমরা একটু পরে কম্পিউটারের কাছ থেকে জানবো এসএমএস পোলের রেজাল্ট। আপনি ছোট একটা বাচ্চাকেও এই কাজটাই করলেন, তো আপনার প্ল্যানটা কি মানে নিয়ে আসবেন মেরে ফেলবেন তারপরে টাকা আদায় করবেন ফাঁকি দিবেন?
হ্যাঁ
সবাইকেই তার মানে সবার সব প্ল্যানটাই তার মানে বাচ্চা ফিরে ফিরে দেওয়ার
না। আমার কথা হচ্ছে যদি আমি ফিরে দিই যা আমার দুটা ছোট ভাই বোন আছে আমার ফ্যামিলি আছে আমার মা বাবা আছে,
যদি ফিরে দিতে যান তাহলে আপনি ধরা পড়বেন বুঝতে পারছি, কিন্তু আপনার তো টাকা কালেক্ট করারও কোনো সিস্টেম থাকতে হবে, আপনি যে টাকা কালেক্ট করারও কোনো সিস্টেম রাখেন নাই, এক বিকাশের মাধ্যমে তো আপনি সেটা পুরোপুরি কালেক্ট করতে পারবেন না, কারণ আপনার যে টার্গেট 8 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ এগুলো তো আপনি।
তখন আমি সত্যি কথা বলতে কি মানে বিকাশের ব্যাপারে এরকম ধারণা ছিল না যা টাকার অ্যামাউন্ট ব্যাপার।
দেখো আমি বলি কত ইম্যাচিউর হতে পারে একটা মানুষ এবং ইম্যাচিউর প্ল্যান কতটা ধ্বংসাত্মক হতে পারে বলুন। তারপর
তারপর আমি বাচ্চাটাকে এখানে মেরে চলে যাই।
কোথায় পুঁতে রাখেন?
ওই যে ফাইভদারের বিলের এখানে।
ওখানে গেলে কি এখনো বের করা যাবে? বাচ্চাটা তো পায়নি নিশ্চিত
না, এতদিনে আপনার হাড়টা কি চিনে? ছোট বাচ্চা না,
3 বছরের বাচ্চা।
জি,
জায়গাটা তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন?
জায়গাটা আমি আইডেন্টিফাই করতে পারবো।
এবং আপনি যেখানে কাজটা করেছেন আপনি বলছেন এটা একটা ধানের জমি, তাই তো?
না, এটা একটা বিল বলা হয়।
বিল কি শুকিয়ে যাওয়া বিলে আপনি কাজটা করেন না? কোথায় কাজটা?
জি, তখন বিল শুকিয়ে গেছে, এখন বর্তমানে এখনো শুকনা, কিছুদিন পরে পানি আসবে এখানে।
এটা কত বছর আগে গল্প?
এটা 2 বছর আগে।
তখন একবার তো পানি এসেছে, পানির নিচে পড়ে।
হ্যাঁ হ্যাঁ,
বলুন। তারপর?
তারপর আমি এখান থেকে চলে যাই। আর আমি কাজগুলো করার পরে মানে আমার খুবই শান্তি লাগে, কিরকম একটা মানে কাজগুলো আমি সাকসেসফুল হলে অনেক ভালো লাগে আমার। তারপর আমি সিগারেট ধরায় আমি চলে যাই বাড়িতে, যা ওইখানে যেমন আমার না ধরতে পারে। তারপর আমি সাথে সাথে ফ্রেন্ডের বাসায় যাই, আমি যাই বলি দোস্ত আজকে আমি তোর সাথে থাকবো।
যা, আপনি বাচ্চাটাকে নিয়ে আসছেন, আপনার ফ্যামিলির 2 জন মেম্বার এটা দেখছে, তারপর আপনি বাচ্চাটাকে নিয়ে মেরে ফেললেন, আপনার মাথার মধ্যে একটু টেনশন আসলো
না? না, ওইগুলো তো আমার সার্কিট, একজন আমার সার্কিট আর একটা আমার ভাইগনা, মানে ওরা কখনো বলবে না।
আপনি শিওর এরা বলবে না?
জি।
কত সালের ঘটনা এটা?
এটা 2013 সালে।
2013 সালে, তখন আপনার এখন আপনার বয়স কত?
এখন 24 বছর।
তখন আপনার বয়স ছিল 21 বছর। এবং আপনি এগুলো বিদেশি চ্যানেলের এক ধরনের ক্রাইম বেস করে করা এক ধরনের সকল রিয়েলিটি শো, সেটা দেখে আপনি ইন্সপায়ার হয়ে ধরনের কাজ করেছেন।
জি,
দেখুন কতটা মারাত্মক ইম্প্যাক্ট করতে পারে সোসাইটিতে যদি এই জিনিসগুলো এইভাবে রিভিল করা হয়। বলুন। তারপর?
তারপর আমি ফ্রেন্ডের বাসায় চলে আসি, আমি বলতেছি দোস আজকে আমি তোর সাথে থাকবো। তুই না সবসময় তোদের বাসায় থাকিস, ডাকলেও আসিস না, আজকে কি ব্যাপার? না তোর সত্যি কথা বলতে কি আজকে আমার মনটা ভালো না, ঠিক আছে? আর আমার প্ল্যান হচ্ছে যে আমি যদি ওর সাথে থাকি ও 100% সাক্ষী দিবে যা ও আমার সাথে ছিল রাত্রে, এরকম কোনো ধারণাই নিবে না আমার প্রতি। তা ওইখানে থাকি, থাকার পরে এখন আমি একটা জিনিস খুঁজে পাইতেছি না, যা ওদেরকে আমি কিভাবে যা থাকার জন্য চাপটা দিতে পারি। আমি যদি আমার ফ্রেন্ডের থেকে ওদের নাম্বার নিতে চাই এখানে একটা প্রবলেম, আর বিকাশ আইডি খুলতে গেলে আইডি কার্ড লাগে, মানে আমি খুবই টেনশন করতেছি। পরে চট্টগ্রাম চলে যায়, আমার কথা হচ্ছে জিনিস আস্তে আস্তে থাক, যে কোনো একটা আমি চাইলে টাকাটা দিয়ে দেবে, যা একটা পাচ্ছি ওদের। তারপরে ওইখানে পাটারি পাহাড়ে ঘুরতে যাই আমরা 3 ফ্রেন্ড একসাথে ঘুরতে যাই, 3টা মেয়ে যাইতেছে রাস্তা দিয়ে, পরে একটা মেয়েকে আমার খুব
দাঁড়ান। এই ঘটনা কি দাঁড়ালো সেটা তো আপনি বললেন না, আপনি বাচ্চাটাকে পুঁতে রাখলেন, তারপরের ঘটনাটা কি?
তারপরে মানে আমার ওইটা তো আমি মনে মনে রাখতেছি যে কখন ওদের কাছে ফোন দিতে পারি আমি।
ও, এই ইন দ্য মিন টাইম আপনি এগুলো ঘটনা ঘটাচ্ছেন?
হ্যাঁ।
ওকে, তারপর?
মানে আমি এরকম একটা হয়ে গেছে যে আমার শুধু টাকার দরকার আর কিছু না, আমার ফ্যামিলি কিভাবে আমি ভালো রাখবো, যা কন্টেস্ট করে চলতে পারবো অন্যজনের সাথে। তখন মেয়েটার সাথে আমার দেখা হয়, দেখা হওয়ার পরে ওর নাম থাকে নাসিমা।
কোথায় গিয়ে দেখা হয়?
ওই বাটালি পাহাড়ে।
বাটালি পাহাড়ে, ওকে,
চট্টগ্রাম। ওর কাপড় চাপড়ে বুঝলাম যা অনেক টাকার মালিক হতে পারে। আর আমি সবসময় মনে করেন আমি খাওয়া দাওয়া করলে করি না করলে না, আমার কথা হচ্ছে আমার কাপড় চাপড় যা আমার প্রেজেন্টেশন অনেকগুলো মানে অন্য লেভেলে থাকতে হবে। তারপরে মেয়ের সাথে কথা বলি, পরে আমি বলি আপনার নাম্বারটা কি আমাকে দেওয়া যাবে? কর না, আমি তো কাউরে নাম্বার দিই না। পরে আমি টান দিয়ে ওর হাতে সেটটা নিয়ে নিই, নিয়ে আমার নাম্বারটা টিপে আমি একটা কল দিয়েছিলাম আমার নাম্বারে, পরে সেটটা দিয়ে দিচ্ছি যা ছেলে মেয়েটা ওর কোনো চিল্লাপাল্লা করে নেই। পরে ওর নাম্বারটা নিই, রাত্রে ফোন দিই, ফোন দেওয়ার পরে কথা চলে কন্টিনিউ। ওর নাম ছিল নাসিমা, আর ওর নাম দিচ্ছি আমি শিরিন, যে আমার নাম ফরহাদ, ওর নাম শিরিন, খুব মিসিং হবে। তারপর ওইখানে একটা মাঠ আছে ক্রিকেট খেলার মাঠ, মানে মেয়েটা গাড়ি নিয়ে আসে সবসময়, মানে কার গাড়ি গুলো নিয়ে আসে। এখন আমার কথা হচ্ছে আমি তো জুতার কাজ করি, আমার তো কার গাড়ি নেই, আমি এখন কি করতে পারি? পরে আমার দুলাভাই ওখানে ডাক্তার গাড়ি চালায় কার গাড়ি, দুলাভাই বলে দুলাভাই আপনি আমাকে একটু হেল্প করবেন? কি আপনি আমার সপ্তাহের ভিতরে 3 দিন বা 4 দিন আমাকে একটু আপনার গাড়ি দিয়ে ড্রপ করে দেবেন, গাড়িটা নিয়ে আসবেন, যে আমার নামা দিয়ে চলে আসবেন।
কোথায় ড্রপ করবে?
ওই তো বাটালি পাহাড়ে।
মেয়েটা যেখানে কাজ করে
মানে ওইখানে ঘুরতে যায় সবাই, অনেক সুন্দর জায়গা। যা আমি ওকে বলি,
মেয়েটা ওখানে রেগুলার যেত?
হ্যাঁ, আমি ওকে বলি তোমার সাথে আমি বাটালি পাহাড়ে দেখা করবো।
এইরকম একটা মেয়ের আপনি এতটা সাহস পেলেন?
হ্যাঁ, আমি আমি বললাম না যা ইয়াবা খাওয়ার পর থেকে আমার সাহস দ্রুত বেগে বেড়ে গেছে, মানে
এইরকম একটা কাজ করার পরে মেয়েটা আপনাকে কিছু বললো না?
না, কিছুই বলে নাই,
কিছুই
বলে নাই। পরে আমি নাম্বার নিয়ে মানে কিছুক্ষণ আগে ফোন দিয়েছি, আমি এখন কথা বলবো না, আমি বাসায় যাই কথা বলবো, ঠিক আছে?
মেয়ে ফোন দিয়েছে?
না, আমি ফোন দিচ্ছি। আর একটা কথা বলতে কি জানেন কি ভাই, আর আমি ওইটা বলতে পারি না, আমি যে কোন ধরতে গেলে মনে করেন 50টা মেয়ের সাথে রিলেশন করছি, আর আমি যে কোনো ভাবে মানে চ্যালেঞ্জ করে আমার ফ্রেন্ডের সাথে আমি বাজি ধরে মানে মেয়েদের সাথে প্রেম করি আর কি।
এই কেসটা না খুব কমন, মানে যখন আমাদের এখানে খুব কনফিউজ করতে আসেন বেশিরভাগই হচ্ছে ফ্রেন্ডের সাথে বাজি ধরেন, এবং এই কেসটা যে 8 জন 10 জন 15 জন 20 জন 30 জন 40 জন ও বললো 50 জন, এই যে মেয়েদের সঙ্গে ধরনের মানে অসুস্থ সম্পর্ক, এটা কি আসলে সম্পর্ক বলা চলে? এবং এটা অনেক বেশি ইজি হয়ে গেছে আমাদের এই আজকের এই প্রযুক্তিগত সুবিধার কারণে, কি বলবো? ওকে বলুন, তারপর
তারপর
আমাদের আপনাকে
না, তারপর আমি মানে ওই যে আপনি যেটা কথা বললেন ফোনটা নিয়ে, আমি বলি রাত্রে ফোন দেবো, পরে কন্টিনিউ কথা বলতে বলতে মানে অনেকে আমি বলি তোমার সাথে আমি দেখা করতে চাই, কর না আমি দেখা করবো না, আমি ঠিক আছে তুমি যদি আমার ভালো না আমার সাথে আইসো না, আর যদি ভালোবাসো তাহলে আসবা,
এই একটানা টানিতেই ভালোবাসা হয়ে গেল
না, অনেকদিন তিন চার দিন কথা বলছি, আর মেয়ের একটা কথা বলতে কি আমি সবসময় বুঝি যা মেয়েরা মুখে বলতে পারে না, ঠিক আছে মনে মনে ঠিকই লাভ
যাক, আপনি ধরনের কথা বললেন, তারপর
তারপরে বলছে আচ্ছা ঠিক আছে আমি দেখি আসতে পারি কিনা, মানে দুই টানার ভিতরে আছে, পরে আমি দুলাভাই বললাম দুলাভাই দেখেন আমার একটু হেল্প করবেন, আপনি গাড়িটা দিয়ে আমার ড্রপ করে দিবেন, যা ও মেয়ে ভাববে আমার গাড়ি, উনি সকালে ডাক্তারে দিয়ে আসে একবার সন্ধ্যার দিকে যায় নিয়ে আসে আর কি, এর আগে আর কোন কাজ নেই, উনি গাড়ির ভিতরে শুয়ে থাকে, পর মেয়েটার সাথে আসে মেয়েটা গাড়ি দিয়ে, মেয়েটা গাড়ি দিয়ে আসার পর আমিও গাড়ি দিয়ে যাই, গাড়ি দিয়ে যাই স্যাংগ্লাস ট্যাংগ্লাস ছোট অনেক কিছু লাগাই যাই, পরে বলতেছে ক আপনি কি করেন, আমি বলি আমার বাবা চট্টগ্রাম শিবের ব্যবসা করে, তা পরে তো যা ভাবছে শিবের ব্যবসা করে তা তো অনেক কোটি টাকার মালিকই, যা এরপরে ওইখানে কলেজ স্কুলের মাঠের এখানে একটা বিল্ডিং আছে অনেক সুন্দর করে বানছে আর কি, যার আমি মেয়েটাকে বলি দেখো এটা আমার বিল্ডিং, ঠিক আছে এই বিল্ডিং আমি থাকি, আর জুতার কাজ করে যখন টেস্টিং পুস্টিং লাগাই যখন মেয়ে ফোন দেয় তখন আমি কি করবো নিজেও বুঝতে পারি না, আর মেয়ের সাথে একটা কথা বলছি আমি তো দেখো আমি তো তোমার সাথে সবসময় দেখা করি, তুমি কিন্তু ভুলো আমার বিল্ডিং রেখে নাই শোনা, যদি আসো আমার বড় ভাই দেখবে কিন্তু আমার প্রচুর মাইট দিব, তারপরে একদিন মেয়েটা বলতেছে ক আমি তো তোমার বিল্ডিং এর এখানে আসছি, মানে গাড়ি নিয়ে আসছে আর কি, গাড়ি নিয়ে আসছে, এখন আমার এখান থেকে মনে করেন আধা কিলো দূরে বিল্ডিংটা, এখন আমি তাড়াহুড়া মানে জুতার কাজ করি তো অনেক ময়লা চলার কাজ, তাড়াহুড়া যায় ওয়াশ করে তাড়াতাড়ি চুন পাউডার মেখে তাড়াতাড়ি আমার অথচ মেয়েটা বিল্ডিং এর ঢুকতে না পারে, পরে আমি ওই দিকে আসি, আসার পরে দেওয়াল টপ করে বিল্ডিং এর এই দিক দিয়ে আমি নামি, নামার পরে বিল্ডিং এর এইখান দিয়ে বাইর হই, পরে আমি বলছি তাড়াতাড়ি গাড়িতে উঠো, তো তোমার গাড়ি নাও, আমি কই না এখন গাড়ি নেওয়ার সময় নেই, পরে মেয়েটাকে নিয়ে সিরিজ যাই, সিরিজ নিয়ে যাওয়ার পর অনেকগুলো ছবি টেবিল উঠাইলাম, পরে একটা হোটেল যা ওই যে আলমগীর যেটা ও আমার ফোন দিছে কত কই আমাকে এরকম জায়গায় যা সিরিজে নিয়ে আমি ঘুরতে আসছি, পরে করেছে কোনো খারাপ উদ্দেশ্য আছে নাকি, আমি কই না, তারপর ওইখানে একটা উদ্দেশ্য খারাপ করছিলাম বলতে যা ওর সাথে আমি ফিজিক্যাল রিলেশন করবো আজকে ওর মেয়ের সাথে, তখন হোটেলের কন্ট্যাক্ট সব কিছু হয়, তখন আমার আম্মু ফোন দেয়, আমার আম্মু ফোন দিয়ে বলছে তুমি কই, আমি কই কে আমি তো চট্টগ্রাম, আর আমার আম্মু নাকি কি স্বপ্নে দেখে উল্টা পাল্টা দেখে যে আমার বাইরের বাসায় চলে আসছে চট্টগ্রামে, চট্টগ্রামে এসে ফোন দিছে যা তুমি কোথায়, আমি আমি তো চট্টগ্রামে পেটরিতে, আমার আম্মুর সাথে মিথ্যা কথা বলি, তারপর বলা ওই পেটরিতে তো তোমার ছোট ভাই গেছে পেটরিতে তুমি নাই, তারপর ওইখানে মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন হয় না, তা আমরা চলে আসছি তাড়াতাড়ি, আমি বলতেছি দেখো আমার আম্মু ফোন দিছে জোরে আমার বাসায় যাইতে হবে, তারপর আরেকদিন মেয়ের সাথে ওই বটতলি এসেছেন ওখানে চাই দেখা করার জন্য, মানে ওর স্বাস্থ্য ভাই আবার ওর সাথে মানে রিলেশন করতে চায়, তারপরে ও বলতেছে আমি ওর সাথে কথা বলি যে এখন ও টার্গেট করে সবসময় ওর স্বাস্থ্য ভাই টার্গেট করার পরে রিয়াল বিডের উপর আমার আটকাইছে, আটকা করতেছে হঠাৎ তুই নাই শুদ্ধে এডে কিলার শুদ্ধে মানে চিটাঙ্গা ভাষা বলতেছে, তা চিটাঙ্গা ভাষা আমি তো আমার জন্মস্থান এখানে আমি চিটাঙ্গা ভাষা বুঝি, তারপর আমি শুদ্ধ ভাষা বলতেছি আমি কই ভাইজান আমি এখানে একটা কাজে আসছিলাম, ও বাজি কাজে তো নয় শুদ্ধে আর বই নেলা ফিল্ডিং মারবেলে শুদ্ধে, পরে আমি বলি দেখেন ভাই আমার তো এখানে কোনো কিছু করার নেই, আপনি যদি পারেন আপনার বোনকে আটকে রাখেন, এই কথা বলার সাথে আর আমি ওই দিন 17,000 টাকা হাইরা যাই ওই ক্লাবে, যেমন হাইরা যাই আর এমনি মাথা মতো মেন্টাল ঠিক নেই, আর মেয়েটা আমাকে খুব টাকা দিয়ে হেল্প করতো আর কি, যার সিন নামের মেয়েটা, তারপরে ওর কাছে যা কথা বলার পরে ও বলতেছে শ্বাস করে আমার কলারে ধরে ফেলে পাঞ্জাবি
মেয়েটা,
না মেয়ে না ওই যে ওর স্বাস্থ্য ভাই আর কি, কলারে ধরার পরে আর তখন তো আমার উস্তাদ আরেকটা কথা বলছে যা তুমি সবসময় কেউর উপরে মায়ের আগে উল্টা আঘাত দিবা না, যদি তোমার রক্ত বাইর হয় বা তোমার মারে তারপর তুমি ওর শৈলা আঘাত করবা, যা আমার মাসালার উৎসাহ এটা শিখায়, তারপরে মনে চর মারে আমাকে, চর মারার পর আমার তো মনে হয় মাথা নষ্ট হয়েছে, আমি এবার মাথার সাথে একটা দেওয়াল শীষ ইয়ার সাথে বাড়ি দেয় যে রেল স্টেশন শিখগুলো আছে না শিখের সাথে বাড়ি দেয় আমার পায়ে শু আসিল, শু দিয়ে ফাড়া দেওয়ার পরে ছাপা চো আমার মনে হয় ভাঙে যে হামাইছে এটা, পরে আমি ওইখান থেকে পলায় চলে আসি তাড়াতাড়ি কারখানায়, কারখানায় চলে আসার পর আমি ওর নাম্বার ফোন দিছি সিনার নাম্বার, আমি বলছি সিরিন এরকম এরকম ব্যাপার তোমার চাষ ভাই আমার আটকেছে আর তুমি তো জানো আমি কিরকম ছেলে, আর মানে মেয়ে জানে আমি খুবই ভালো একটা ছেলে যার কোনো খারাপ ড্রাগস ট্রাগ কোনো কিছুই নেই, তখন ওইখান থেকে পরে বলতেছে দেখো তোমার ভাই আমার আটকেছে তোমার ভাইয়ের আমি প্রচুর মাইট দিচ্ছি, কিন্তু পরে বলতেছে মাইট দিচ্ছেন ভালো হয়েছে যা ও আমার সাথে প্রেম করতে চায় যে আমি ওর চান্স দিই না দেখে ও বলে আমার সিল মারে দেবো আপনি ভালো হয়েছে মাইট দিচ্ছেন আমি কারোই বলবো না, পরে আমি ওর সিনে বলছি দেখো আমি কিন্তু তোমাদের এখানে আর আসতে পারবো না কেননা আমি এত বড় একটা ঘটনা ঘটেছি তুমি যদি আসো আমি দেখা করবো, তারপরে আর ওইখানের ব্যাপারটা ওই যে শিশুর ব্যাপারটা মানে এটা আমার সবসময় রাত্রে মানে ঘুমাইতে গেলে আমার খেয়াল হয় একটা কাজ করছি তো এটা তো কোনো আমার ইয়ে খুঁজে নিতেছিলাম। তারপরে আমি টাকা কোনো রকমে বা করতে পারতেছি না, ড্রাগও নিতে হয়, সব কিছু নিতে হয় আমার। আর আমার কথা হচ্ছে আমার ফ্যামিলি আমি খুবই স্ট্রং রাখতে চাই, যা কোনো দিক দিয়ে আমার কোনো কিছু হইতেছে না। পরে আমি জুতা যখন বানাই তখন আমার মামা একদমই আমার একটা বুদ্ধি দেখো, তুমি একটা কাজ করতে পারো, তুমি তো জুতা বানাও, তুমি মডেল কিন্তু অনেক সুন্দর করে জানো, যা জুতার ভিতরে যদি খোলাসা রাখো তুমি ইয়াবা চালান করতে পারবা।
এই সময়টা পর্যন্ত আপনি যে ছেলেটাকে মেরে ফেললেন, সেকেন্ড যে খুনটা আপনি করলেন, সেই পরিবারের সঙ্গে আপনি যোগাযোগ করেন
না? যোগাযোগ নাই, আমি শুধু একটা ভয় পাই যদি আমি মানে কাজ করবার সময় আমার মানে একটা বিবেক বোধ বলে তুমি তাড়াতাড়ি কাজটা করো, তাড়াতাড়ি মেরে ফেলো, এরকম একটা ইয়া আসে আর কি। তা মারা যাওয়ার পরে যে আমি কিভাবে টাকাটা আত্মসাত করবো এরকম আমার প্লেন আসে না। যা ক্রাইম আমি অনেক ক্রাইমই দেখি যা কিভাবে টাকাটা নেওয়া যায়, অনেক ক্রাইমের ভিতরে দেখি যা জঙ্গলে টাকাটা নিয়ে রাখে আসে, যা টাকাটা আনতে যায় পরে ধরা খেয়ে যায়। আমার কথা হচ্ছে আমি ধরা খাবো না, আমার কথা হচ্ছে এটা। তারপর আমার মামা বলছে তুমি তো জুতার মডেল করতে পারো, যা তুমি জুতার ভিতরে খোলাসা রাখা এটার ভিতরে ইয়াবা চালান করতে পারো। তারপর আমি খুব বলে খুব একটা আইডিয়া, আমি আমার থেকে তো ব্যালেন্স নেই, ব্যালেন্স সব দায়িত্ব আমার, তুমি পুরান টাউন নিয়ে মালগুলো শুধু পচাই দেবে।
বিরতির ঘন্টা বেজে গেল প্রিয় শ্রোতা, বিরতি নেব এই পর্যায়ে, তবে তার আগে আমরা জানতে চাই এসএমএস পোলের রেজাল্ট। চলুন দেখি কম্পিউটার কি বলছে।
Yes, 76%. No, 28%. No comments, 4%.
কম্পিউটার বলছে 76% হচ্ছে ইয়েস, 20% হচ্ছে নো এবং বাকি 4% হচ্ছে নো কমেন্টস। খুবই স্বাভাবিকভাবেই ও বলার সুযোগ পাবে, বিকজ 51% যদি এখানে ইয়েস বলতো তাহলে আমরা তাকে সুযোগটা দিতে বাধ্য থাকতাম। 76% হচ্ছে ইয়েস। ওকে, লেটস কন্টিনিউ দ্য স্টোরি, বাট তার আগে আমাদেরকে ছোট্ট আরেকটা বিরতি নিতে হবে। বিরতির পর ফিরে এসে আমরা ফরহাদের কাছে আরো একবার ফিরব।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চার মিনিট পর আবারও ফিরে এসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিবতে। আর জি কিডি আর রয়েছে আপনার সঙ্গে এবং শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। ফরহাদের কাছে আবারও ফিরছি। ফরহাদ,
তারপরে মানে আমি জুতা গুলো বানাই এরকম ভাবে যা ওইটার ভিতরে 3-4 হাজার ইয়াবা নিয়ে ফেলবো, অনেক মোটা করে রাবার দিয়ে, মানে ডিজাইন মেন তো আমরা নিজেরাই, তারপর ডিজাইন করে জুতাটা এরকম ভাবে বানাই, জুতাটা অনেক উঁচু হয়ে যায়, মনে করেন 4-5 ইঞ্চি উঁচু হয়ে যায় জুতাটা। তারপর এই জুতাটা আমি পরি ভিতরে ইয়াবা ঢুকাই 5,000-10,000 ইয়াবা আমি ঢুকাই এটার ভিতরে, জুতোটা পেতে হয়ে গেলো। ঢুকানোর পরে আমি উপর দেওয়া আমার মালটা সুন্দর করে ফর্মা ফিটিং করে মালটা বসাই আনি, বসা নেওয়ার পরে আমার মা বলছে আমি অ্যাড্রেস দিয়ে দেই, তুমি ওইখানে যাইবা, ওইখানে যাই পুরান টাউন মালগুলো দিয়ে আসবা। পরে আমি বলছি ঠিক আছে, তখন আমি মনে একটা গাড়ি তুটি, তারপর আইসা পুরান টাউনে মালগুলো দিয়ে যাই। তখনও ভালো ইনকাম হইতেছে, ভালো ইনকাম হওয়ার পরে এরকম 3 চালানোর পরে 4 চালানোর মাথা কিভাবে জানি পুলিশে টের পাওয়া যায়।
ওকে,
যা ফের নিয়ে আসার পরে আমার চেক করার পরে মানে জুতার সাথে নাকি আমার পায়ের মিক্সিং হইতেছে না বলতেছে, তোমার জুতাটা আমরা চেক করতেছি। আমি কিন্তু জুতা কিভাবে চেক করবেন, এটা কি সে কথা বলে বলতেছে, হ্যাঁ জুতা আমরা চেক করতেছি। পরে বার জুতাটা খুলছে স্ক্রু ড্রাইভার দিয়ে খোলা পরে তো দেখে ইয়াবা, ইয়াবা দেখার পরে আমার ইয়ার কাছে ফোন দেয় মামার কাছে, ঠিক আছে মামা চিঠা খেতে পরে বলতেছে ঠিক আছে আপনারা যখন ওকে দোষ দেন আমি কিছু টাকা পাঠাচ্ছি আপনারা ছেড়ে দেন। আর ওইখানে পুলিশের একটা লাভ কি জানেন, যদি একটা আসামিরে এমনি ছেড়ে দিতে পারে তারা অনেক টাকা ইনকাম করতে পারে। আর ওইখানে ইয়াবাটা আপনি মনে করেন 50 পিস বা 60 পিস দিয়ে ওরা কুড়ে চালান করে দিব, আর যদি কুড়ে চালান করতে চায় সব ইয়াবা দিতে হবে, যা 50-60 পিসে কুড়ে চালান হবে না। এখানে পুলিশের লস হয়ে যাচ্ছে, আর আমার মা বলছে 50,000 টাকা দিতেছি আর ওকে ছেড়ে দেন, আর ইয়াবা গুলা পুলিশে নিয়ে যাবো, নিয়ে ওরা আলাদা বিক্রি করে দেবো। আর যদি আমার কুড়ে চালান দিতে ওদের সব দিক দিয়ে লস পুলিশে, পর পুলিশে ছেড়ে দেয়। পরে আমি বলি না এই কাজ করবো না, যা পুলিশে ধরা এটা করতে চাই না। আমার আগের ঘটনাগুলো খুবই ভয় লাগে যদি পুলিশের কথা শুনে আসি। তারপর শিন নামের মেয়েটাকে বলি, দেখো আমার তো ক্যান্সার হয়ে গেছে, তুমি আমাকে কি টাকা পাঠাইতে পারবো? পরে বলতেছে ক্যান্সার হয়ে গেছে টাকা পাঠাবো? আমি কই না, বলতে কি জানো, আমি তো ফ্যামিলির সাথে, তুমি তো জানো আমি কেমন ফ্যামিলি, ঠিক আছে, উচ্চ লেভেলের, মানে মেয়ে তো আর জানে না যে আমি গাড়িটাই সবকিছু দেখ বাড়ি সাড়ি দেখেছি। আমি বলতেছি তুমি আমার টাকা পাঠাও যা আমি মাদ্রাজ যাবো চিকিৎসা করার জন্য। এমনি এমনি আমার ছেলে থেকে পঞ্চাশ হাজার চারবার 2-3 লাখ টাকা নিয়ে আমি নেওয়ার পরে যা ক্লাবে যাই আমি টাকা হাইরা দেয়। হাইরা যাওয়ার পরে মেয়েটাকে মেয়েটা ফোন দিছে ক্লাবে, তো বাইরে যাওয়ার সাথে সাথে মেয়েটা আমার ফোন দিছে। তখন আমি মেয়েটাকে বলি তুমি যদি আর কখন আমার নাম্বার ফোন দাও আমি তোমার লাগি। অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ খারাপ করি ওর সাথে আমি, পরে মানে ও কান্দে শুধু, তারপরে ফোন টোন দেয় না। আর মেয়ের থেকে টাকা নিয়েছি কিছু, এমনি আমার 50-60 হাজার টাকা আছে। তারপর গ্রামের বাড়িতে আসি, গ্রামের বাড়িতে আসার পরে লজারি পার্কে আমার ফ্যামিলিকে নিয়ে যায় আর কি, আমার বাবি ভাই ওদের সবাইকে নিয়ে যায়। তখন একটা মেয়ের সাথে এখানে দেখা, মেয়ের সাথে দেখা যা মেয়ের মা থাকে বিদেশ, ওইটা আমি আগে জানতাম না, যা নৌকা দিয়ে পার করতে হয়, এখন মেয়েগুলো পার হইতে পারতেছে না। তখন মেয়েটাকে আমি পার করি, পার করার পরে নাম্বার টাম্বার নিই মেয়ের বাড়িতে। প্রথম যখন আমি যা মেয়ের মা বলে তুমি আসো আমাদের বাড়িতে এসে দেখে যাও, যা প্রথমে আমি মনে করেন 15 কেজি মিষ্টি নিয়ে যাই, আপেল আঙ্কুর ফল। আমার কথা হচ্ছে আমি ওখানে যদি 5-10 হাজার টাকা খরচ করে যা ওখান থেকে আমি 2-3 লাখ টাকা ইনকাম করবো, এরকম একটা চলছে আমার। যা তখন আমি এগুলো নিয়ে যাই, পরে এইভাবে ওখানে অনেকদিন চলে, চলার পরে মেয়ের মা তো জানে আমি অনেক টাকার মালিক, আমি মোটরসাইকেল ভাড়া করে নিয়ে যাই অন্যজনেরটা বা আমার ফ্রেন্ডেরটা নিয়ে যাই, যা অনেক টাকা খরচ করি, আর মেয়ের মা বিদেশ থেকে অনেক টাকা ইনকাম করছে। তারপর আমার কথা হচ্ছে ওদের থেকে টাকা আমার নিতে হবে, আমি যেরকম বাঙ্কে সেরকম টাকা নিতেই হবে। তারপরে একদিন ফোন দেয় আমার ফরহাদ, তুমি আমার বাড়িতে আসো আমি তো বিদেশ চলে যাবো, ওর আম্মু বলতেছে, তা তুমি আমার বাড়িতে এসে দেখা করো। পরে আমি এখানে একটা প্লেন কাটালাম, আমি কই কাঞ্চনজঙ্ঘা দেখি একটা প্লেন এখানে কাটাই। তারপর আমি বলতেছি ঠিক আছে আম্মু, আমি আম্মু ডাকতে আমার কি, আমি বলতেছি আম্মু আমি আসতেছি বাইক নিয়ে, ঠিক আছে। তারপর আধা ঘন্টা পর ফোন দিছে, ফোন দেওয়ার পরে বলতেছে তুমি কোথায়, আমি বলতেছি আমি তো গাড়ি অ্যাক্সিডেন্ট করছি। যখন বললাম গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, বলতেছে কোথায়, আমি কোঠিয়ে মেডিকেল নিয়ে আসছি আমার। তারপর মেয়ের মা ওইখানে রান্না বাড়া করছে যে আমাদের জন্য, মানে এগুলো নিয়ে আবার কোঠিয়ে মেডিকেল আসছে। যখন কোঠিয়ে মেডিকেল আসে আমার ফোন দিতেছে, হ্যাঁ ফরহাদ তুমি কোথায়, আমি চালাই করে বলতেছি আপনি কোথায়। পরে বলতেছে ক আমি তো কোঠিয়ে মেডিকেল, আমি কই আম্মু আমার তো ইমার্জেন্সি আমার ঢাকা পাঠিয়ে দিছে। যা আমার কত হয়েছে ওদের থেকে কিভাবে টাকা নেবো আমি নিজেও বুঝি না, আমার মাথায় সবটা কিভাবে আসে এত ব্রেন গুলো। তারপরে আমি বলতে লজ্জা করে, তখন আমি আমার বাইকনার আমি মানে ওর আমি সবসময় সাথে সাথে রাখি, আমার বাইকনার বলি বাইকনার তুমি ফোন দাও, ফোন দেওয়া বলো ফরহাদের সমস্যা, ও তো বাড়ি থেকে রাগ করছে অ্যাক্সিডেন্ট করছে দেখে, ওর বাড়ি থেকে রাগারাগি করছে যা ও বাড়ি থেকে টাকা আনতে পারতেছে না। পরে ছেলে মা বলতেছে ক বাবা তুমি আমার আম্মু ডাকছো তো তোমার যত টাকা লাগে আমি দেবো। পরে তুমি 50,000 টাকা দেয় মানে আমার বাইকনার কাছে, আমার বাইকনার নিয়ে আসে যা ও 50,000 টাকা থেকে আমি বাড়িতে কিছু দেই, আমি কিছু বাঙি যা আমি ড্রাগ নিতে হয় ড্রাগ নেই। তারপর এরকম করতে করতে 3 লাখ টাকা নিয়ে ফেলি মেয়ের মার থেকে। তারপর আমি ওই সিমটা ফালাই দিই, সিম টিম ফালানো আর কোনো অ্যাড্রেসই আমার জানে না, আর আমি সব ভুল অ্যাড্রেস দিছি। আর আমি কখনো ওদেরকে বলি না যে আমাদের বাড়িতে আসেন বা বেড়ান, এরকম আমি কোনো কিছু বলিনি। তারপরে আমি ওখানে আবার চট্টগ্রাম চলে যাই, চট্টগ্রাম চলে যাওয়ার পরে আমার বোনের মানে আমার যে স্বামীর বাড়িতে যে মেরে ফেলছিল আমার বোনকে, যা ওর বোনের আমার বোনের লাশ নিয়ে আমি কিশোরগঞ্জ মেডিকেলে গাড়াতে ওখানে আমি বসে আছি।
আপন বোন
যে আমার আপন বোনকে মারছে আর কি, মারার পরে হ্যাঁ স্বামীর বাড়ি থেকে যৌতুকের জন্য মেরে ফেলছে
আপন বোনকে, মেরে ফেলল
মানে ওর স্বামী আর কি, মানে যৌতুকের টাকা চাইছিল যা যৌতুকের টাকা দিতে পারি নাই।
পেয়েছিলেন আপনার বোনকে লাশটা কিভাবে?
আমি তখন চট্টগ্রাম ছিলাম, চট্টগ্রাম থাকার পরে ফোন দিছে আমার আম্মু, আমার আম্মু ফোন দিয়ে বলে তোমার বোন তো মারা গেছে, ঠিক আছে আমার বোন মারা গেছে। তখন আমি আর একটা প্লেন খেলাই যা আমি তো সবসময় ক্রাইম দেখি যা ওকে কিভাবে ফাঁসানো যায়, আর ওরা পোস্টমর্টম রিপোর্ট সবকিছু উল্টা দিচ্ছে, সবকিছু উল্টা বার করছে, ঠিক আছে যা নিজে আত্মহত্যা করছে। আর আমি কখনো এরকম মানুষ দেখিনি যে আমার বোনের মাথাটা মনে করেন আপনি কি বলবো 20 কেজি বস্তা একটা বোড়ালে যেরকম হয় এরকম হয়ে গেছে, কালো পুরা শরীর যা বলতেছে এসিড খাওয়াই দিচ্ছে আর কি, মরার পরে এসিড খাওয়াই দিচ্ছে। তারপর যেখানে যা রশিটা দেখছি মানে আমি তো অনেক ক্রাইম দেখি যা রশিটা মনে মানে আমার মনে হয় না যা ও নিজে নিজে আত্মহত্যা করছে, আর ওরা বলতেছে আত্মহত্যা করছে। তারপর আমি অনেক মিডিয়ার ডাকাটাকি করি, তারপরে ওখানে শুকুর আলী নামে একটা মেয়র আছে যা উনি ওদের চাকরানে আর কি, আর আমার তো এরকম প্রচুর সাহস। তারপর আমি বলতেছি যা একটা মিডের ভিতরে বসছে আর কি যা টাকা পয়সা দিয়ে শেষ করে ফেলবো, পরে শুকর আলী সবসময় হাসি মারে, মানে ওদের চাইতে না একটা হাসি দেওয়ার কথা বলে। পরে আমার পুরো মাথা নষ্ট, আর আমি তখন ডাক অলরেডি সবসময় নিই, তখন আমি বলতেছি শুকর আলী তোমার আমি এমন চাক চাক করে কাটমু যা তোমার কোনো হাড়ও বিচার পাইবো না কেউ। পরে আমার আব্বু এখানে মানে সাকিব চাচা ওরা বড় বড় করতেছে ও ছেলেটা কে। পরে আমার আব্বু আমার দুইটা চর মারে, চর মারার পর আমি বাইরে আসি। তারপর আমার বোনের লাশটা অনেক কষ্টের ব্যাপার, যে আমার বোনের লাশটা আমি আমার ছোট বোনকে আমি নিজে দাপন দিতে হয়েছে, মাটি দিতে হয়েছে। তারপর ওর কাছে যাই চট্টগ্রাম, আমার তো আর টাকা পয়সা নাই, যে আমি এর মার থেকে টাকা পয়সা নিয়ে আমার পরিবার চলে বাংলাম, আমি বাংলাম। পরে আবার ঢাকা চলে যাই, ঢাকা চলে যাওয়ার পরে ওইখানে কাজকাম করতেছি করতেছি অলরেডি। পরে ঢাকা আরেকটা মেয়ের সাথে রিলেশন হয়, বরিশাল বাড়ি মেয়ের সাথে রিলেশন হয়, ও জুতার কাজ করে। পরে ওর সাথে কথা বলতে বলতে তারপর ওই মেয়েটাকে আমি বলতেছি আপনি আমার সাথে দেখা করবেন কি? পরে বলে হ্যাঁ আমি দেখা করবো। পরে ওর সাথে অনেক কিছু হয় আমার, তখন থেকে মেয়েটা আমার খুব লাভ করে যা বিশ্বাস করে, ঠিক আছে। আর আমি ওরে সবসময় ভয় দেখাই, আমি বলি তুমি যদি এখন আজকে দেখা না করো যে আমি কোনটা করে আমি নিজে বলতে পারি না।
এই যে এতগুলো মেয়ের সঙ্গে আপনি সম্পর্ক করেছেন, এই সম্পর্ক গুলোর পরিণতি কি ছিল, কি হতে সম্পর্ক?
আমার পরিণতি বলতে কি, আমি মেয়েদের মার সাথে বা মেয়ের সাথে আমি টাকা যেভাবে হোক টাকা কিছু টাকা নিলে আমার কাছে হচ্ছে ড্রাগ চলে বা যদি বড় ল্যাঙ্কের হইতে পারে তা বড় ল্যাঙ্কের টাকা নিয়ে আমি ছেড়ে দিই আর কি। আর আমি শুধু একটা মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করতে আর কোনো মেয়ের সাথে করিনি। তারপর মেয়েটা খুবই আমার ইয়ে করে যা ছবি টবি তুলি। তারপরে একদিন ওর বাসায় যাই শুক্রবারে, ওর অফিস বন্ধ, তখন যাই দেখি ওর ইয়া ওর নাকি সবাই চিড়িয়াখানা গেছে। তখন মানে মেয়েরা একটা কথা বলতে কি কী ভাই, মানে আমি যখন শরীরে টাচ করি আমি এটা বলতে পারি না, সে মেয়েরা আমার প্রতি দুর্বল হয়ে যায়। তারপর ওর সাথে ফিজিক্যাল রিলেশন করি, করার পরে যা আমি সিমটা চেঞ্জ করে ফেলি, সিমটা চেঞ্জ করার পরে আর ওর সাথে কথা হয় না। যা এখন আমি ঢাকায় আছি, যা এখন আমি একটা ভালো কিছু বুঝতে পারছি যে আমি একটা কোনো কিছু করতে পারি কিনা লাইফে, কিন্তু এরকম লাইফ আমার আর ভালো লাগে না।
বিরতির সময় হলো, আরো একবার পাঁচ মিনিট পর আমরা অনুষ্ঠানের শেষাংশে ফিরব। প্রিয় শ্রোতা, একটি বিষয় আপনাদেরকে খুব হ্যাপিলি আমরা বারবার বলছি, সেটা হচ্ছে জীবনের গল্প পার্ট থ্রি আমার সম্পাদনায় বইটি বইমেলাতে পাওয়া যাচ্ছে। খুব সগৌরবে আমরা বলতে পারি এ পর্যন্ত বইয়ের অসংখ্য কপি বিক্রি হয়েছে, যেখান থেকে পুরো লভ্যাংশটুকু চলে যাবে গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য। বইটি আপনি সংগ্রহ করতে পারেন বইমেলার 212 নম্বর স্টল থেকে বর্ণ প্রকাশের স্টল, এছাড়া rokomari.com এ ফোন দিয়েও আপনি বইটি সংগ্রহ করতে পারেন। rokomari.com এর ফোন নম্বরটি হচ্ছে 16297। আরো একবার বলছি 16297। এখানে ফোন দিয়ে বলবেন আর জি টিভি আর জীবনের গল্প পার্ট থ্রি বইটি চাই, বইটির নাম মাত্র মূল্য 150 টাকা, বইটি আপনার ঠিকানায় পৌঁছে যাবে। স্টে টিউন অন ABC রেডিও FM 89.2। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, আর জি কিবি আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। আপনারা শুনছেন ফরহাদকে। ওকে, কথা না বাড়িয়ে আরো একবার তাকিয়ে আমরা নক করছি।
যে কোশ্চেনগুলো আমি আপনাকে করতে চাই সেটা হচ্ছে, আপনি টোটাল খুন করলেন দুটো, দুটোই এখন পর্যন্ত
কেউ জানতে পারেনি,
কেউ জানেনি, আপনি আজকে ফার্স্ট এখানে এসে কনফেস করলেন, এবং আপনি এখন কি করেন, এখন আপনি নেশা নিচ্ছেন?
জি, এখন আমার আরেকটা খুনের কাহিনী আছে, যা একটা মেয়ের জন্য আমি কাজটা করি।
আপনার আরো একটি খুন আছে?
জি।
টোটাল খুন কটা আপনার?
তিনটা, যা এই খুনটা করি আমি একটা মেয়ের কথায় করে আর কি, যা একটা মাস্টার মেয়ে।
কি ছিল এটা?
এটা ছিল মানে ওই মেয়েটি আগে ওর ছেলের সাথে রিলেশন করতো, ওই রিলেশন করার পরে একদিন আমি ওর স্কুলে যাই, যা বাইক নিয়ে যাওয়ার পরে মানে মেয়েটিকে আমার ভালো লাগে, ও আমাকে ভালো লাগে। তারপরে ওর ছাত্র ছিল আমার ভাতিজা, ভাতিজা থেকে আমি নাম্বারটা নিয়ে যাবো, নাম্বারটা নেওয়ার পরে আমি কথা বলি। তারপর ও আমার সাথে ল্যাঙ্গুয়েজ খারাপ করে, মেয়েটা ল্যাঙ্গুয়েজ খারাপ করার পরে ওই যে আমার বস যেটা চট্টগ্রাম, ওর নাম আমি বলতে চাচ্ছি না, তখন আমি বস থেকে কিন্তু আমি অলরেডি পিস্তল নিয়ে নিচ্ছি, পিস্তল আমাকে দিয়ে দিচ্ছে, যা আমার সাহস দেখে যোগ্যতা দেখে আমায় দিয়ে দিচ্ছে। তখন আমি মেয়েটা আমার সাথে খুব ফাউল ল্যাঙ্গুয়েজ করে, আমার সাথে ল্যাঙ্গুয়েজ করার পরে আমি বলছি তুমি যদি কতটুকু তোমার সাহস, তুমি তোমার বাড়ি রাঙিয়ে নিয়ে আসো, মানে ওখানে একটা বাজার আছে, এখানে আমি তারপরে রাত্রে 9টা বাজে গেছি এখানে। যাওয়ার পরে সাথে সাথে মেয়ের মাথার ভিতরে পিস্তলটা ঠেকাই দিচ্ছে আর কি
মেয়েটা।
হ্যাঁ, তারপরে বলতেছে আপনি এরকম করতেছেন, আমি তুমি আমার অনেক বকাছকা করছো, আমি তোমার সাথে কি ফাউল করছি। পরে মেয়েটা আরেকটা হাসি দিয়ে বলতেছে আপনার সাহস কতটুকু আমি দেখলাম। যা মেয়েটাও একটা ক্রাইম বলতে চলে, যা মাস্টার তো একটা ক্রাইম, ও একটা আপনি একটা ছেলের সাথে ক্রাইম করতো। পরে ও বলতেছে আপনি যা চান আমার থেকে সেটাই পাবেন, টাকা বলেন যা রিলেশন বলেন যেটাই বলেন, আমার একটা কাজ করতে হবে। পরে আমি বলছি কি কাজ? পরে বলছে এরকম এরকম একটা ছেলে মার্ডার করতে হবে। আর আমার কথা হচ্ছে ওই মেয়েটার আমি কিভাবে ব্লেকমেল করবো ওইটা আমার ধারণা। আর আমি ওইটার সব রেকর্ডিং করতেছি, যা মেয়েটার সাথে কি হয়েছে না না হয়েছে, আগে ছেলেটার সাথে রিলেশন, পিজিকে রিলেশন করছে, যা ছেলেটা সৌর বিদ্যুতে চাকরি করতো, ওদের এখানে সৌর বিদ্যুৎ লাগাইতে আইসা মানে মেয়ের সাথে সম্পর্ক হয়। তারপর মানে বলছে
ওই মেয়েটাকেই আপনার ভালো লাগতো?
হ্যাঁ।
তো আপনি চিন্তা করেছেন ওই ছেলেটাকে মেরে ফেলবেন?
আমি চিন্তা করি না, যা মেয়েটা আমাকে অপার করছে, যা তুমি আমার সাথে সবকিছু করতে পারো, বাগাবাগি করতে পারো, যদি ওই ছেলেটাকে আমি কল্পনা করিনি। তারপরে মানে ডাক নিছিলাম, ডাক নেওয়ার পরে আমি এক বিআইএনএর ফোন দিয়া মানে বলতেছি, মানে তখন আমার সাথে সিম ছিল মানে ফোন ছিল না। তখন ডাক নেওয়ার পরে পুরা সবাই মাতাল তো কাঁখা নাই। পরে আমি বলি একটু মস্কারি করি, যা আরেকজনের ফোনে ফোনটা সিমটা লাগাই আমি ফোন দিছি। আমি বলতেছি মানে আমাদের এখানে দুইটা ঘটনা হয়ে গেছে ছেলে হারানো। তখন আমি নিজেও বলতে পারি না, যা আমি তখন আমি বলতেছি হ্যালো আপনার ছেলে, মানে আমি সত্যি কথা বলতে কি মানে ওনার ছেলের চেহারা কি বা কিরকম রূপ কাটিং ওইটাও আমি বলতে পারি না, কিন্তু এটার ভিতরে আমার নামে কেস হয়ে গেছে। পরে আমি বলতেছি আপনার ছেলেকে নিয়ে যাব, 3,00,000 টাকা দিতে হবে, মানে মস্কের ভিতরে বলছে। আর উনি আমার নাম্বারটা চিনে, আমি জানি যেটা বিয়ান লাগে সম্পর্কে। পরে উনি বলতেছে তোর বাপে কি টাকা কামাতে দিছে নাকি। পরে আমি আমার লাইনটা কাটিয়েছি, যা যখন একটু সেন্স আছে আমি কাটিয়েছি। পরে আমার বন্ধু আরেকজনে ফোন দেবে, বলছে তোর 3,00,000 টাকা না দিলে তোর ছেলের স্কুল আসবো না, স্কুল থেকে তুইলা নিয়ে যাবো। আর এরকম কাহিনী আরো দুইটা ঘটছে। তা ওরা কি করছে, নাম্বারটা নিয়ে কোটিতে থানায় দিয়ে দিছে। থানায় দিয়ে দেওয়ার পরে আমার বড় ভাইয়ের কাছে সবার কাছে ফোন যাইতেছে, যে আমার এই নাম্বারটা দিয়ে কাজ করা হয়েছে। পরে আমি সিমটা ওয়ান করি, ওয়ান করার পরে আমি বলি যা এরকম কাজ যে করছি আসলে কিন্তু এটা আমরা নিশার করছিলাম, যা এটা আমরা বাস্তব না, ঠিক আছে। তার জন্য আমি বাড়িতেও যাই না অনেকদিন ধরে। তারপর মেয়েটার কথা আসি, তখন মেয়েটা বলতেছে তুমি যদি ছেলেটাকে খুন করতে পারো তুমি যেটা চাও এটাই পাইবে আমার কাছে। পরে আমি বলি একটা ছেলে খুন করবো। পরে বলে না আপনার তো অনেক নাম ডাক শুনলাম, আপনি কেস খাইছেন, পিস্তল মামলা খাইছেন, মানে অনেক ধরনের আমার কিট মারতেছে। পরে আমি বলি আচ্ছা ঠিক আছে আমি কাজটা করতে পারবো, যা কিসের জন্য মানে ছেলেটাকে মারবো কিসের জন্য ওইটা বলতে পারো। পরে মেয়েটা বলে আমার সাথে ও ফিজিক্যাল রিলেশন করার পরে যা ও আমার ছেঁকা দিছে এরকম ধরনের, আর এই কথাগুলো আমি রেকর্ড করে ফেলি। রেকর্ড করার পরে পরে ছেলেটাকে একদিন আনে মেয়েটা ফোন দেয় এদের সাথে। পরে মেয়ে আর আমি একসাথে যায় ওই বলিয়া কয় গ্রামের নাম। মেয়ে বলতেছে আজকে আমরা এরকম এক বান্ধবীর বাসে যাবো, যা ওইখানে যায় সবকিছু ফ্রি মাইন বলতেছে। আর আমার ফোন মনে করেন সবসময় রিসিভ করে ফেলেছে, যা ওরা কি বলতেছে আমি সবসময় শুনতেছি, ঠিক আছে। পরে ছেলেটারে তোমাকে নিশা পানি করাইছে, করার পরে রাতের বেলা বলতেছে আমরা চলো পিজিকে রিলেশন করি, মানে ছেলেটাকে মেয়েটা বলতেছে মাস্টার নিটা। তখন বলতেছে চলো, তারপরে ইয়ার কাছে আনে, ওই যে বলে একটা আউর আসছে মানে অনেক বড় জমি ওইখানে আনে। ওইখানে আনার পরে যা মেয়ে আর আমি মিলে এই ছেলেটাকে মেরে ফেলি। পরে ওইটা মনে করেন গামছা গলার ভিতরে ধৈরা দুজনে দুই চার দিয়ে টান দিয়ে পুকুরের উপর পাড়া দিয়ে মানে ওইখানে শেষ করে ফেলি। আর আমরা
মেয়েটা সহ,
হ্যাঁ মেয়েটা এক সাইডে ধরছে আমি এক সাইডে ধরছি। তারপরে ওর দম যাওয়ার পরে আমরা আবার দেখতেছি দম গেছে কিনা। দম যাওয়ার পরে আমরা এখানে যে আমাদের ফিঙ্গার বলতে কি মানে কান দেখেছে, যে আমরা ওর ছেলেটা যেখানে যেখানে টাচ করছে ওইখানে আমরা কাপড় দিয়ে পুঁছে দিই জায়গাগুলো, আমাদের যেমন ফিঙ্গারটা ধরতে না পারে। তারপর মেয়েটার সাথে আর এখন মেয়েটা হচ্ছে আমার মনে করেন ধরতে গেলে কি আমি যেভাবে বলি এভাবেই ঘুরে, যদি বলি এখন তুমি আমার এখানে আসতে হবে রাত্রে 9টা 10টা নেই ওর আসতে হবে, কেননা ওর রেকর্ডিং গুলো আমার কাছে, যা এক পর্যায়ে আমি ওর কাছে ধরা কিন্তু অত এটা প্রকাশ করতে পারতেছে না মেয়ে মানুষ হিসাবে। আর ওরে আমি সবসময় মনে করেন ব্ল্যাকমেলের ভিতরে রাখি। আর আমার টাকা পয়সা দরকার পড়লে ওর কাছে আমি ফোন দিয়ে যা 10,000
ব্ল্যাকমেল বলতে
যা মেয়েটা যে ছেলেটার সাথে অবৈধ সম্পর্ক করছে আর ছেলেটা মারা গেছে ওইটা সবাই জানে, আর কে মারছে ওইটা জানে না। আর ছেলেটা মারার জন্য আমাকে ও বাইসে নিচ্ছে যা রেকর্ড করছে এগুলো, আর ও কি করছে ওই দিন রাত্রে যেদিন ছেলেটা মারা যায় ওইদিন ওই ছেলেটাকে নিশা পানি করাইছে, যা এরকম সব রেকর্ডিং আমার ফোনে আছে। ফোনে থাকার কারণে মনে করেন মেয়েটাকে আমি যেভাবে বলি এইভাবেই চলে, আর যখন আমার টাকার দরকার পড়ে মেয়ের কাছে যায় আর কি। কান্নাকাটি করে আমার সাথে অনেক করতেছে, ভাইয়া আপনি কি চান ওইটা বলে। আমি আমি কিছু চাই না, যা তুমি আমার একটা ডিম পাড়া হাস সবসময় ডিম দিয়ে যাবে এটাই আমি চাই, যা মেয়েটার সাথে
আপনিও করেছেন সে ডিম পাড়া হাস হবে কেন, ধরা পড়লে তো সে আপনিও বলবেন
না। একটা কথা কি বলতে জানেন, মেয়েটা বেশি ইয়ার ভিতরে আছে, যা ও জানে আমি আগে অনেকগুলো ইয়া খারাপ করছি, খুন খারাপ করছি, মেয়েটা কিন্তু জানে। কিন্তু ওইখানে কিন্তু ছেলেটা মারার, আমি তো ছেলেটাকে চিনিও না জানিও না, আমি কেন মারতে যাবো, যা ও যখন চিনাইছে ওর সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছে, ফিজিক্যাল রিলেশন হওয়ার কারণে তো যে এগুলো আমার ফোনে রেকর্ডিং করা আছে, আর ওর নিজের মুখে স্বীকারোক্তি দিছে এগুলো, যা ওর জন্য ও আমার কাছে ধরা। আর ও যদি আমি বলি গ্রামের বাড়িতে গেলে, যা আমি বন্ধুদের সাথে চ্যালেঞ্জ করি, যা এই ম্যাডাম রে মানে স্কুলের ম্যাডাম রে এখন আমি এখানে আনতে পারবো, ঠিক আছে ওর আমার সাথে বাজি দেওয়ার কর, ঠিক আছে বাজি হলো 100 টাকা 150 টাকা আনো দেখি, আমি ফোন দেওয়ার সাথে সাথে মানে ওর আসতেই হবে নাহলে ওর সমস্যা হয়ে যাবে, এরকম মানে ভয় লাগায় আর কি সত্যি কথা যেটা। আর যদি আমি এটা রেকর্ডিংটা চাই যা ওরও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে, কিন্তু মাস্টার নিয়ে আর আমার গ্রামের সব লোকেরা বলে তুমি একটা অশিক্ষিত ছেলে একটা মাস্টার তুমি কিভাবে ঘুরাও, আমি তখন তাদের সাথে বলি আমি সবকিছুর একটা ইয়াও থাকে ঠিক আছে লিমিট থাকে, যা ওর এরকম একটা কিছু আমার কাছে আছে যা ও আমার কাছে ধরা, তার জন্যই ও আমার কাছে সবসময় ধরা থাকবে। এখন বর্তমানে কিশোরগঞ্জে লেখাপড়া করতেছে, আর আমি 2-3 মাস ধরে ওর সাথে যোগাযোগ করতে পারতেছি না, যা ফোন দিলে ওর আম্মু ধরে। আমি চাই না যা এই কাজগুলো থেকে সরে আসার জন্য, কিন্তু আমার শুধু একটাই জিনিস যে আমি কোটি কোটি টাকা হবে আমার বাড়ি গাড়ি হবে সেই আমি সবকিছু ইয়া করতে পারবো। এখন এটা কিভাবে করা যায়, আর আমি গানও অনেক সময় করছি, যা আমি যদি অ্যালবাম বার করতে পারতাম এও বিষয়ে আলাদা হতে অনেক।
ওকে আমি বলার সুযোগ দিয়েছি, কিছু কিছু জায়গায় আমি থামিয়ে দিলেও পারতাম, বিকজ ওর জায়গাগুলো থেকে ওকে এক্সপ্লোর করাটা খুব জরুরি। আজকে এখানে যে কনফেসটা আমরা শুনলাম সেই কনফেস আমাদেরকে একটা জিনিস শুধু মনে করিয়ে দিয়েছে, একটা অসুস্থ ইচ্ছা, একটা অসুস্থ চিন্তা একটা মানুষকে কতটা ক্র্যাক করে ফেলতে পারে, ওকে মোটিভেট করার একটা জায়গা অবশ্যই আছে। এই যে আপনি যে রাস্তাতে চেষ্টা করছেন, আপনি বারবার বলছেন যে মানুষ খুন করছি, হাত পাচ্ছি, টাকা নিচ্ছি, নেশা নেশা করছি, এগুলো কি আপনাকে কোনো লাইফ দিয়েছে? আজকে আপনার বয়স কত? 26 বছর।
জি।
কোনো লাইফ দিয়েছে আপনাকে, বেটার লাইফ দিয়েছে, ভালো?
না, এখন সত্যি কথা বলতে কি মানে আমি চাই এগুলো সব ছেড়ে দিয়ে মানে এই জগৎ থেকে চলে আসার জন্য। আমি যদি রাত্রে মনে করেন একা একা ঘুমাই, আমি সবসময় একা একা ঘুমাইলে যা আহট যেটাকে বলা হয়, যা আহটের সিন পার্ট নিয়ে আমার সাথে ওই ছেলেদের রূপগুলো আমার সামনে বাইসে ওঠে, ঠিক আছে মানে আমার সব থেকে বেশি কষ্ট লাগে ছোট বাচ্চাটার জন্য, ছোট বাচ্চাটা তো কিছু বলতে পারে না, শুধু আমার দিকে তাকাই থাকে, আর আমি অনেক সময় ঘুমের থেকে মনে লাভ দিয়ে উঠি, ঠিক আছে উঠে দেখি বাচ্চাটা আর নাই, ঠিক আছে মানে আমার বেশিরভাগ ছোট বাচ্চাটার কথাই মনে ওঠে।
তো আপনি কি এখনো এরকম ভাবেই থাকবেন নাকি যেভাবেই হোক সৎ পথে জীবনযাপন করবেন?
জি, আমি চাই আমি একটা ছোটখাটো ব্যবসা থেকে মানে আপনাদের অনুষ্ঠানে একটা শুনছিলাম একটা ছেলে ফোন একজনের একটা ফোন চুরি করে আইনে যা ঢাকা ফুটে গুলিস্তানে ফোন চুরি করে আনে 14,000 টাকা বিক্রি করে, পরে উনি আল্লাহর রহমতে অনেক টাকার মালিক হয় মানে ব্যবসা করে, আর ওনার অনুষ্ঠানটা আমি শুনছিলাম। তা আমি এখনো এটা চাচ্ছি যে আমি একটা ছোটখাটো ব্যবসা করব, ব্যবসা করার পথে সত্যি কথা বলতে কি এই পথে সৎ পথ সব থেকে ভালো, আমি ছোট ধরনের একটা ব্যবসা করবো, ব্যবসা করে আমি যতটুকু পারি আমার মা বাবা ভাই বোনকে নিয়ে আমি অনেক সুখে শান্তিতে চলতে চাই, যা এই লাইফ আমার ভালো লাগে না।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে যোগাযোগ করছি ডক্টর তাজুল ইসলামের সঙ্গে। তাজুল ইসলাম, শুনলেন তো সবকিছু, কি বলতে চান পুরো বিষয়টি নিয়ে?
যা বলবো সত্য বলবো অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অতিথি ফরহাদ, বর্তমানে বয়স 24। আমি এক কথা শেষ করতেছি যে ফরহাদের ব্যাপারটা যেটা হচ্ছে এই যে আমাদের খোঁজ রাখতে হবে ছোটবেলায় যে আমাদের যে একসঙ্গে যখন ছেলে মেয়েগুলি একত্র হয় তখন তারা কিন্তু একত্রে উদু ছেলে, তারপরে তার ছেলে, তারপরে ওই জুয়া ছেলে, এই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের সন্তানরা সেগুলি যায় কিনা। প্রথমে তারা একত্রে মিশে, তারপরে তারা সিগারেট খায়, তারপরে তারা অন্যান্য নেশা করে। আমাদের ওকে দেখতে হবে যে এইভাবে আমাদের সন্তানটা নষ্ট হয়, এবং এইভাবে আমাদের সন্তানটা নষ্ট হয়ে যাওয়ার পর এই যে তারা কত বড় বড় অপরাধ করে ফেলেছে, একটা ছেলেকে সে মেরে ফেললো, তারপরে 5 লাখ টাকা চাইয়া সে ব্যর্থ হলো, আরেকটা বাচ্চাকে সে মেরে ফেললো। কিন্তু আমরা আমাদের আইনের মানে প্রশাসনের বা পুলিশ বিভাগের নিষ্ক্রিয়তা আমরা বলবো না, কিন্তু দক্ষতা আমরা জানি, কিন্তু এখানে আমাদের আইন প্রশাসন লোকদেরকে সচেতন হতে হবে, আমাদের নিজেদের পরিবারের লোকদেরকে সচেতন হতে হবে, যাতে আমাদের সন্তানরা পরাতের মতো এরকম বিপদগামী এবং অপরাধী হয়ে না হচ্ছে, এবং আমাদের আইন পুলিশ প্রশাসনকে সচেতন হতে হবে এবং এই ধরনের অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি হাতে আনতে হবে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সকলকে ধন্যবাদ।
আমরা শেষ করতে চাই আজকের রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। তার আগে সামনের সপ্তাহে কে আসতে পারে বা আপনাদের ভোটে আসলে তাকে আনা উচিত কিনা, সেই ফোন কলটি আমরা এই মুহূর্তে আপনাদেরকে শোনাব।
আসসালামু আলাইকুম, আমি যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে আমার সত্য ঘটনা কিছু বলতে চাই। আমরা 5টা বন্ধু লাভলি সিনেমা হল আসলাম ছবি দেখতে, এটা কাঁচপুর লাভলি সিনেমা হল। আমরা নাচের ছবি দুটো 5টা বন্ধু হারতে হারতে চাইলাম। আসার পরে আমাদের রূপসী একটা কলা বাগান আছে, এমন কল গল্প করতে করতে হঠাৎ করে দিয়ে একটা মেয়ে মানে অবস্থান করে সে আসতে আসে, বালু নামাইতে যান ছেলের আমরা চিনি হয়তো এলাকায় বারা থাকে ছেলের আমরা দুই রান আইন বলতে সাথে কষ্ট করছো আমরা সবাই দিই, এমন করে একটা গ্যাঞ্জাম লাগাই দিলাম। মানে ছেলে তো না করে ছেলে না করলে আমরা মায়ের জোর দিই, তখন কিছু মানুষের জনতন সবার কাছে বললাম আমরা সবাই মিলে দেখছি মেয়েদের সাথে এমন এমন আকাম করছে, ওখানে মেয়েদের হয়ে বিয়া করতে চায় না, তো আমরা বিয়া করেন তো এলাকার মানুষ কুটে যাবে অনেক বাড়াই ছাড়া কুটে যায় বিয়া করাই দেন, গরিব মেয়েটা নষ্ট করছে বিয়া করাই দেন, তখন মেয়ের সাথে আরো বিয়া করাই দিলাম। তো আমার আরো অনেক কাহিনী আছে, সত্য ঘটনার বহুত আছে। আমি মনে করেন সবকিছু বেশি এই আয়সা বলতে চাই, যাহা বলবো সত্য বলিব এখানে আমি সবকিছু বলতে চাই।
আপনারা শুনলেন, আমরা নামটি প্রচার করিনি, ফোন নাম্বারটিও প্রচার করিনি, শুধু স্টোরির প্লটটা প্রচার করেছি। আপনারা যদি ওকে সামনের পর্বে শুনতে চান তাহলে ইয়েস ভোট দিয়ে জানাবেন। ভোট করার নিয়মটা হচ্ছে প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, পাঠিয়ে দেবেন 2221 অর্থাৎ 2221 নম্বরে। আজকের মতো সাইনিং অফ, শেষ করছি আমরা JBSB। আগামী রবিবার ঠিক রাত 11টায় আমি আরজে কিবরিয়া, আমার টিম মেম্বার মঞ্জু এবং আরো একজন বন্ধুকে সাথে করে লাখ লাখ জনতার সামনে হাজির হব, শুধু এটাই দেখিয়ে দিতে জীবনে কোনো অপরাধ করেই আসলে পার পাওয়া যায় না। সমাজ চক্ষু কিংবা আইন আদালত সবকিছুকে হয়তো বা ফাঁকি দেয়া যায়, কিন্তু নিজের বিবেককে ফাঁকি দেয়া যায় না। যারা অপরাধ করেন তারা ভালো থাকেন না। এই গল্প এনে আবারও আপনাদেরকে এটাই বলতে চাইব, অপরাধ থেকে দূরে থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
Exclusively on FusionBD.com.